This track was downloaded from FusionBD.com.
Hello, 8920.
প্রিয় শ্রোতা, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। বুধবারের রাতে শুরু হয়ে গেছে হ্যালো 8920 আজি কিবরিয়ার সাথে, আর আপনারা সবাই শুনছেন এবিসি রেডিও এফএম 89.2। ঢাকার ভেতরে, ঢাকার বাইরে, দেশের যে প্রান্ত থেকে এই মুহূর্তে আমাদেরকে শুনছেন, বিশেষ করে চট্টগ্রাম এবং কক্সবাজারের বন্ধুদের কাছে এবিসি রেডিওর পরীক্ষামূলক সম্প্রচার চলছে। তারা সহ দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমাদেরকে এই অনুষ্ঠান নিয়মিত শুনে থাকেন, তাদের সবাইকে আমরা বিশেষভাবে স্বাগত জানাতে চাই, সাদর সম্ভাষণ জানাতে চাই অনুষ্ঠানের শুরুতেই। হ্যালো 8920 হচ্ছে ওপেন প্ল্যাটফর্ম ফর অল। সবাই এসে জীবনের গল্প এখানে বলতে পারেন, এবং আমরা বিশ্বাস করি বাংলাদেশের 16 কোটি মানুষের জীবন, 16 কোটি রকমের প্রত্যেকটি মানুষের জীবনকে আমরা হ্যালো 8920 ধারণ করতে চাই। সেই অর্থে আপনিও মোস্ট ওয়েলকাম আমাদের কাছে। আমরা শুধু হ্যালো 8920 গল্প প্রচারের ক্ষেত্রে একটি বিষয় খেয়াল রাখি, যে আপনার জীবনের গল্প শোনার পরে কেউ যদি কিছু শিখতে চায় আপনার কাছ থেকে, সেই মেসেজটি কিংবা সেই লেসনটি আপনার গল্পে রয়েছে কিনা। আজকে আমাদের সাথে এমন একজন বন্ধু রয়েছেন যার গল্প আমরা পুরো অনুষ্ঠানে মনোযোগ দিয়ে শুনব, যে গল্প আপনাদেরকে কোথায় নিয়ে যাবে আপনারা হয়তো চিন্তাও করতে পারবেন না। চিন্তা আমরা করতে চাই না, কারণ নাটক সিনেমার প্রথম অংশ দেখে কিংবা গল্প শুনে চিন্তা করা যায়, কিন্তু হ্যালো 8920 প্রচারিত জীবনের গল্পের কোনো বাকি চিন্তা করা যায় না, যে আসলে শেষ পর্যন্ত কি ঘটতে যাচ্ছে। প্রিয় শ্রোতা, হ্যালো 8920 আসার জন্য দুটো পদ্ধতি আছে। একটা হচ্ছে ফোন নাম্বার, যে ফোন নাম্বারটি হ্যালো 8920 জন্য 24 ঘন্টা খোলা থাকে। ফোন নাম্বারটি হচ্ছে 9115668। আমি আবারও বলছি 9115668। ফোন করার পর ফোনের নির্দেশনা অনুযায়ী প্রথমে আপনার নাম এবং সেল নাম্বারটি বলবেন, তারপর আপনার জীবনের গল্প, যে বিষয় সে বিষয়টি মাত্র 2 মিনিটে বলে বলবেন আপনার সঙ্গে যোগাযোগ করতে। আমরা আপনার সঙ্গে অবশ্যই যোগাযোগ করব। অনেক ক্ষেত্রে আপনার সেল নাম্বারটি স্পষ্ট করে আমরা পাই না, সেক্ষেত্রে অনেক ভালো গল্প পাওয়ার পরেও আমরা আপনার সঙ্গে যোগাযোগ করতে পারি না। সুতরাং সবাইকে বলছি সেল নাম্বারটি একটু স্পষ্ট করে ধীরে ধীরে বলবেন। আরেকটি পদ্ধতি, সেটা সবাই জানেন, ফেসবুক, যে ফেসবুকে এই মুহূর্তে প্রায় 1,80,000-এর উপরে ফ্যান রয়েছে। আপনারা চাইলে ওখানে যোগ করতে পারেন নিজেকে। ফেসবুক খোঁজ করার জন্য দুটো পদ্ধতি রয়েছে। প্রথমে যদি আপনি আরজে কিবরিয়া নামে সার্চ করেন, দেখবেন আরজে স্পেস KEBRIA, নট KIB, KEBRIA, আরজে স্পেস KEBRIA, ওটা দিয়ে খোঁজ করলে আপনি দেখবেন যে প্রায় 1,80,000-এর ওপরে যে মেম্বার রয়েছে যে পেজটিতে, সে পেজটি হচ্ছে হ্যালো 8920 পেজ। আপনি চাইলে ওখানে লাইক দিয়ে আমাদের মেম্বার হয়ে যেতে পারেন। আরেকটি পদ্ধতি হচ্ছে আপনি চাইলে URL-এ খোঁজ করতে পারেন। সেটার জন্য নিয়ম হচ্ছে www.facebook.com/hello8920। আমি আবারও বলছি www.facebook.com/hello8920। ওখানে যাবেন, যাওয়ার পরে আপনি লাইক দেবেন, লাইক দেবার সঙ্গে সঙ্গে আপনি হ্যালো 8920-র মেম্বার হয়ে যাবেন। চলুন আজকে আমার সঙ্গে কে রয়েছেন, হট সিটে কে বসেছেন, আমরা তার সাথে একটু পরিচিত হই। প্রথমেই আপনি আপনার নামটা একটু বলবেন।
আমার নাম সৈয়দ মোহাইমিন মুন্না।
সৈয়দ মোহাইমিন মুন্না, মুন্না নামেই আপনাকে আমরা সম্বোধন করছি। মুন্না, আপনি তো হ্যালো 8920 শোনেন।
জি।
তাহলে আপনার তো ধারণা রয়েছে যে আমরা কিছু বেসিক ইনফরমেশন আমাদের শ্রোতাদেরকে প্রথমে জানিয়ে দিই। আপনি যদি একটু বলতেন যে আপনার বয়সটা এখন কত, বা আপনি পড়াশোনা কতদূর পর্যন্ত করেছেন, আপনি কোথায় থাকেন?
আমার বয়স 33, আমি ইন্টার পাস করেছি, আর থাকি মিরপুর রূপনগর আবাসিক
এলাকাতে। জি, আমাদের সঙ্গে রয়েছেন মুন্না। মুন্নার বয়স হচ্ছে 33 বছর। মুন্না রূপনগর আবাসিক এলাকাতে থাকেন, মিরপুরে। মুন্না ইন্টার পাস করেছেন, তারপরে লেখাপড়া হয়েছে না হয়নি আমরা সেটা গল্পের প্রেক্ষাপটেই জানবো। মুন্না, চলুন আমরা শুরু করি, আপনি আপনার জীবনের গল্প কোথা থেকে শুরু করতে চান?
ছোটবেলাটা আমার খুব সুন্দর কেটেছে, কারণ বাবা মা ভাই বোন আমরা সবাই একসাথেই থাকতাম তখন, যৌথ পরিবার ছিলাম। 1994 থেকে যখন বাবা স্ট্রোক করে, তখন আমরা সবাই ভিন্ন হয়ে যাই, আমি, বাবা, মা, বোন আর বড় ভাই, আমরা একসাথে থাকি। আর অন্যান্য ভাইরা আলাদা হয়ে যায়। আর আমার ইমিডিয়েট বড় ভাই, তাকে আব্বু মালয়েশিয়া রেখে আসে 93 সালে, কিন্তু তিনি মালয়েশিয়া যাওয়ার পরে কখনোই দেশে যোগাযোগ করেন নাই। তো বাবা স্ট্রোক করার পরে আমাদের সংসারটা খুব কষ্টে চলতো, বাবার পেনশন, বোন সরকারি চাকরি করতো এগ্রিকালচারে, এই দুটো দিয়ে বাসা ভাড়া আর খাওয়ার অ্যারেঞ্জটা হয়ে যেত। তো দেখা যেত অনেক সময় আমাদের খাওয়াটা খুব কষ্ট হতো। তারপরেও বাবা চাইতেন তার ছেলে তার সাথে যোগাযোগ করুক, সে যথেষ্ট চেষ্টাও করছে।
আচ্ছা একটু বলবেন মানে আমাদের শ্রোতাদের কিউরিওসিটির নিবারণের জন্য, উনি কেন যোগাযোগ করেননি?
তখন ক্লাস 8-এ পড়ি,
জি,
সো এই ব্যাপারটা আমি ঠিক জানি না।
ওকে।
এবং 97-এ বাবা মারা যান, তখন অব্দি বড় ভাই যোগাযোগ করেনি। বাবা মারা যাওয়ার পরে বাবার পেনশনটা মা নামে ট্রান্সফার হয়। তারপর আমার একটা ছোট বাসা নেই, আমি, আমার মা, আমার বোন, আমার বড় ভাই। আর বড় ভাই একটু অ্যাবনর্মাল, বিয়ের 9 মাস আমার অ্যাবনর্মাল হয়ে গেছে। তা আমরা ছোট বাসায় মোটামুটি বেশ ভালো ছিলাম, এর কিছুদিন পরে আমার বোনের বিয়ে হয়ে যায়। তখন আমি, আমার বড় ভাই আর মা আর একটু ছোট বাসা নেই। এভাবেই চলছিল অনেকদিন। 95-এ আমি ম্যাট্রিক পাস করছি, আর 97-এ ইন্টার, দুটোই আর কি রেজাল্ট কোনোভাবে পাশ করা। এরপরে আমি কাজ করতাম মার্কেটিংয়ে।
এটা কি পরিবারের প্রয়োজনে আসলে?
অনেকটা তাই, কারণ আমি ছাড়া আর কেউ ছিল না। তো হঠাৎ করে আমার বড় ভাই 1999 সালে যোগাযোগ শুরু করে।
জি,
তো যে টাকাটা দিত সেটা দিয়ে মোটামুটি আমাদের চলে যেত। এভাবে আমরা বেশ কিছুদিন চললাম, কিন্তু আমি চাকরিটা করতাম। তো আমার মা ছিলেন অসুস্থ, ডায়াবেটিক্সের রোগী, প্রেশারের রোগী। তো তার ট্রিটমেন্টে বেশ কিছু খরচ হয়ে যেত, তখন আমাদের একটু সমস্যাও হতো। বড় ভাইয়ের ট্রিটমেন্টের একটা খরচের ব্যাপার ছিল।
এই বড় ভাইটা আসলে কোন বড় ভাই, যিনি মালয়েশিয়াতে গেলেন নাকি আপনাদের সাথে যিনি ছিলেন?
না, আমাদের সাথে যিনি থাকেন।
ওকে।
আর যিনি মালয়েশিয়া ছিলেন, উনি ওখান থেকে চলে গেছিলেন ইটালি। ইটালি যাওয়ার জন্যই সে কোনো প্রকার সহযোগিতা করতো না, এটা আমাদেরকে জানাইছিল পরবর্তীতে। কিন্তু কেন বাবা বেঁচে থাকতে যোগাযোগ করে নাই তা কখনোই বলে নাই।
ওকে।
তো বড় ভাই ট্রিটমেন্টের খরচটা করতে গেলে দেখা যেত আমাদের খাওয়ার বেশ সমস্যা হয়ে যেত। আর বোনের বিয়ে হওয়ার পরে বোনও তেমন একটা আসতে পারতো না আমাদের বাসায়, সে যে কিছুটা সহযোগিতা করবে তা পারতো না। তারপরে উপরে আল্লাহ ছিলেন, ওনার দয়ায় আমরা মোটামুটি অনেক ভালোভাবে চলছিলাম। আমি যে চাকরিগুলো করেছি তার মধ্যে একটি দোকানের সেলসম্যানের কাজ করে আমি খুব মজা পেয়েছিলাম, কারণ তারা অ্যাকচুয়ালি মানুষকে রেসপেক্ট করতে জানে। সে একজন মালিক হয়েও তার ভিতরে কোনো
অহমিকা বা অহংকার বোধ এগুলো ছিল না,
অহংকার বোধ ছিল না। এরপর হঠাৎ সাডেনলি 1999-এর মেবি আমার ইয়েটা মনে,
দ্যাট ইজ নট দ্যাট মাচ ইম্পর্টেন্ট, দ্য স্টোরি ইজ ইম্পর্টেন্ট হিয়ার। আপনি যেভাবে ফ্লেক্সিবল সেভাবেই বলেন। আমি এখানে একটু নোট করতে চাই, প্রিয় শ্রোতা, যিনি আজকে আমাদের এখানে উপস্থিত আছেন হ্যালো ইট 920-তে, তার বলার স্টাইল শুনেই আপনারা হয়তো একটু কনফিউজে পড়ে গেছেন যেভাবে কেন বলছেন। আমরা হ্যালো ইট 920-তে এমন একজন মানুষকে আজকে নিয়ে এসেছি যিনি স্বপ্রণোদিত হয়ে আমাদের কাছে এসছেন। তার সম্পর্কে জানতে হলে আমরা তার সম্পর্কে প্রথমে আপনাকে আজ করতে দিব না। আমরা চাইবো যে আপনি হ্যালো ইট 920 শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শুনবেন, কেন তিনি এভাবে কথা বলছেন, কেন তার এত নিঃশ্বাস নিতে হচ্ছে, শ্বাস প্রশ্বাসের শব্দ আপনাকে শুনতে হচ্ছে। আপনি শেষ পর্যন্ত শুনলেই বুঝতে পারবেন যে হু ইজ হি, হোয়াট ইজ দ্য প্রবলেম। সুতরাং আশা করছি আপনারা শেষ পর্যন্ত শুনবেন এবং হ্যালো ইট 920 সাথেই থাকবেন। জি, আপনি যেটা বলছিলেন যে আপনি একটা কোম্পানিতে কাজ করে অনেক বেশি পরিমাণে ভালো বোধ করছিলেন, বিকজ তার ওনার আপনাদের সাথে খুব ভালো ব্যবহার করত। হ্যাঁ, তারপর?
জি, তো সেখানে চাকরি করা অবস্থায় একদিন দোকানটার ঠিক বাহিরে রাস্তায় দাঁড়িয়ে ছিলাম, তো এর মধ্যে দেখলাম 3টা মেয়ে আসলো, পাশের দোকানে ঢুকলো। তো দুজন ঢুকতে পারছে আর একজন ঢুকতে পারেনি। তো আমি, আমার সঙ্গে যে ছিল, আমি তার সাথে একটু দুষ্টুমি করে বললাম যে মেবি সামথিং ইজ রং। তখন মেয়েটি আমায় বললো যে আমরা স্কুল কলেজ ফাঁকি দিই না, আমরা পরীক্ষা দিয়ে আসছি।
ওকে, আচ্ছা আমাকে একটু বলবেন যে কিসের দোকান ছিল এটা?
কাপড়ের দোকান।
কাপড়ের দোকান,
জি।
ওকে, তারপর?
দেন যখন ওরা বেরোলো, বেরোনোর পরে আমি ওদের সাথে কথা বলতে বলতে অনেক দূর গেলাম। ওদের সাথে কন্ট্রাক্ট করলাম যে নেক্সট টাইম আবার কন্ট্যাক্ট করতে পারি। তো দুর্ভাগ্য আমার সাথে আর কন্ট্যাক্ট হয়নি প্রায় 6 মাস। আমি জানতাম তারা রূপনগর এলাকায় থাকতো,
মানে আপনার মিরপুর রূপনগর এলাকা।
জি।
ওকে।
তো আমি যথেষ্ট খোঁজাখুঁজি করেছি রূপনগরে, কিন্তু আমি পাইনি।
তিনজন কি খোঁজ করতেন নাকি তিনজনের ভিতরে বিশেষ কাউকে খোঁজ করতেন?
আমি অ্যাকচুয়ালি বিশেষ একজনকে
খোঁজ করতেন। ওকে,
পরে একটা ইনফরমেশন পেলাম, ওরা হচ্ছে দুই বোন, একই সাথে লেখাপড়া করে। তো আমার কিছু ছোট ভাই ছিল ওখানে, তারা আমাকে খুব রেসপেক্ট করে। তাদের সাথে কন্ট্রাক্ট করলাম, কন্ট্রাক্ট করে বললাম এরকম ব্যাপার, এখানে দুই বোন একসাথে পড়াশোনা করে, মোটামুটি অনেকেই মনে হয় তাদেরকে চেনে। সে ছোট ভাইটা বললো যে ভাইয়া আপনি বাসায় যান, ওনারা আপনার সাথে যোগাযোগ করবে। তা আমি আসলে ব্যাপারটা বিশ্বাস করতে পারিনি, তো যাক বাসায় চলে আসছি।
একটু থামাতে হচ্ছে মুন্না, আমি কিছু বিষয় একটু আমাদের শ্রোতাদের পরিষ্কার করার জন্য আপনার কাছে জিজ্ঞেস করছি। সেটা হচ্ছে যে রূপনগরে আপনার বাড়ি ছিল, সুতরাং পাশাপাশি ছিল বোধ হয়, রাইট?
না, আমরা ছিলাম সি ব্লকে।
মানে ওই এলাকাতেই তো মোটামুটি এ ব্লক বলেন আর সি ব্লক বলেন, ওরা কোন
না,
কোন ব্লকে ছিল?
এটা হচ্ছে মেইন রোডের এই পার ওপার, 11.5 সি ব্লক
হুম হুম
আর হচ্ছে 12 নম্বর রূপনগর।
তার মানে আপনাদের ওখান থেকে ওদের ডিস্টেন্সটা কতটুকু ছিল?
মিনিমাম হাফ মাইল।
মিনিমাম হাফ মাইল, খুব বেশি দূরে না আবার খুব বেশি কাছেও না। একটা জিনিস যেটা, সেটা হচ্ছে যে আপনারা কোন একটা ফাঁকে দোকানে কথোপকথনে বের করেছেন যে আসলে এই মেয়েটি আপনাদের এলাকাতেই থাকে, এবং তারপরে আপনার তারপরে একটা ইন্টারেস্ট হয়েছে, বাড়ি ঘরের খোঁজ খবর নিয়েছেন এবং তারপরে আপনি তার সাথে যোগাযোগ করার চেষ্টা করেছেন, ব্যাপারটা তো আসলে এরকমই।
জি,
ওকে, তারপর
তাই।
হুম
পরের দিন তারা আমার সাথে যোগাযোগ করে, আমি খুব ঠান্ডা হই। আর যোগাযোগ করার কারণটা ছিল এটাই যে ওর ছোট বোনের যে লাভার, আমি তাকেও বলছিলাম, মানে সেই ছোট ভাইয়ের যে কথা বললাম,
হুম হুম
সে ছিল ওই ছোট বোনের লাভার।
আপনি জানতেন না কিন্তু কাকতালীয় ভাবে এটা মিলে
জি।
গিয়েছে। ওকে,
তো পরের দিন সকালবেলায় আমার রুমে
হুম হুম
এসে নক করলো, নক করার টাইমটা ছিল 7:30। তা
মানে
আমি
সরাসরি আপনার বাসাতেই চলে এসেছে,
জি সরাসরি বাসা চলে আসছে।
ব্যাপক
আমাকে ওর
সাহসী।
ছোট ভাইরাই বলছে
হুম হুম
ভাইয়া আপনি বাসায় চলে যান,
হুম হুম
ওরা আপনার বাসায় যাবে।
বাবা, এত সাহসী!
কারণ ওই যে ওর ছোট বোনের লাভার ছিল।
হ্যাঁ, সেটা ঠিক আছে, কিন্তু থাকে না যে এক সাধারণত ছেলের এরকম সাহসী হয়, যে
কিন্তু মেয়েরা হয়
মেয়ের
না,
এরকম সাহসী হয় না সাধারণত, যে
এটা
সাহস
ঠিক
করেছে
আছে।
আপনার
ভালো,
বাসায়। হ্যাঁ,
এত সকালে কখনই আম্মু আমাকে ডাকেন না।
হুম হুম
তো যখন নক করতেছে, আমি ঘুমে এসে ভাবলাম যে নিশ্চয় কোনো সমস্যা হয়েছে।
হুম হুম হুম
তো আমি ছিলাম হাফ প্যান্ট পরা,
ওকে,
তো ঘুমের থেকে উঠে দরজা খুলে দেখি যে আমার গেটের সামনে দাঁড়ায় আছে।
সুন্দর দুটো মেয়ে তার সামনে আপনি হাফ প্যান্ট পরে, বাহ!
আমি তো খুব লজ্জা পেয়ে গেছি, বলো যে প্লিজ আমাকে 5 মিনিট সময় দেন।
জি
পরে ড্রয়িং রুমে বসলো, আমি ফ্রেশ ফ্রেশ হয়ে
জি
আসলাম। তেমন কি ব্যাপার, আমি তো আসলে ঠিক বুঝতে পারতেছি না। তা আমার যে মানে ছোট ভাই বলতেছে যে ম্যাম কালকে বলছি না যে আপনার বাসায় চলে আসবে,
হুম হুম হুম
সব আপনার টেনশন করতেছেন কেন, এখন আপনার যা কথা বলার বলেন। তো পরে বললাম কি ব্যাপার, সেই যে 6 মাস আগে কথা হইলো, যোগাযোগ করলাম, কোনো খবর নাই, আর একটা TNT নাম্বার দিয়েছিল আমাকে,
জি
যে নাম্বারে যোগাযোগ করলে আমার কাছে পাওয়া যাবে। এখানে একটা ছোট্ট মজার ঘটনা আছে,
জীবন।
ওই নাম্বারটা ছিল আমার ফ্রেন্ডের বাসার,
হুম হুম
তা আমি প্রায় ফোন দিতাম, আর ধরতো ওর আম্মু।
হুম হুম
তো আম্মুর কণ্ঠটা একটু
পরিচিত মনে হতো,
অনেকটা পরিচিত মনে হতো, আমি প্রায় বলতাম না আপনি শিমু, আপনি শিমু।
ওকে,
তো পরে একদিন সে লাস্টে বিরক্ত হয়ে বললো যে ঠিক আছে বাবা, আমি অ্যাড্রেস দিচ্ছি, তুমি আমার বাসায় আসো। তো আমি গেলাম, মানে বাসাটা দেখে আমি বুঝতে পারছি এটা যে আমার ফ্রেন্ডের বাসা।
হাই হাই,
তো গেট খোলার পরে আমটি বেরোয় বলতেছে, ওরে শয়তান তুমি ফোন দাও আমারে। আন্টি আমি তো বুঝতে পারিনি আমাকে এরকম ওরা নাম্বার দিচ্ছে।
ওকে,
তো ওরা যখন আমার বাসায়, তো আমার মার সাথে পরিচয় করে দিলাম।
হুম হুম
আর মা কিন্তু খুব ফ্রি,
হুম হুম হুম
ইজ জাস্ট লাইক এ ফ্রেন্ড।
বাহ, ভেরি গুড।
আর মার কথা হচ্ছে যে ফ্রেন্ড থাকতেই পারে,
হুম হুম হুম
আর আমার ছেলে যদি ভালো হয়, তার মেন্টালিটি যদি ভালো হয়,
হুম হুম হুম
তাহলে সে রুমে বসে আড্ডা দেখে আমার সমস্যা নেই।
কোনো সমস্যা নেই, জি।
আর আমি তো একা আড্ডা দিচ্ছি না, আমার সঙ্গে আমার ছোট ভাইটা আছে, ওর ছোট বোন আছে,
হুম হুম হুম
আমরা 4 জন একসাথে একটা
আচ্ছা,
রুমে
জি।
টাইম পাস করতাম।
হুম হুম হুম
তো এভাবে সপ্তাহে 2 দিন
হুম হুম
ওরা চলে আসতো আমার বাসায়, আর যেদিন না আসতো সেদিনই দেখা যেত যে আমি একটু পাগলামি করতাম, ওই ছোট মেয়েটাকে ফোন দিতাম, ওদের আসতে বলো।
প্রচন্ড মিস করতেন, তাই তো?
ইয়া, আসলে একাকিত্ব একটা বোধ ছিল আমার ভিতরে,
হুম হুম
তো যার জন্য ওরা আসলে আমার খুব ভালো লাগতো, আর চারজন একসাথে টাইম পাস করতাম, বেশ মজা লাগতো।
জি। কিন্তু যে মেয়েটার জন্যই মূলত আপনার এই চারজনের সাথে মেশা, যে মেয়েটার জন্যই আপনার মূলত মনে হতো যে সপ্তাহে অন্তত একদিন তার সাথে না বসলে ভালো লাগছে না, সে মেয়েটার নামটা কি আমরা জানতে পারি?
হ্যাঁ, সিমু।
সিমু। ওকে প্রিয় শ্রোতা, বুঝতেই পারছেন এতক্ষণে একটু হলেও ব্যাপারটা ক্লিয়ার হয়েছে যে আমরা আজকে মুন্নাকে পেয়েছি। মুন্না যে মেয়েটিকে জীবনের প্রথম পর্যায়ে সবচাইতে কাছের মানুষ মনে করার একেবারে প্রথম পর্যায়ের দিকে রয়েছে, সেই সময়টিতে আমরা রয়েছি এই মুহূর্তে। আর মুন্নাকে নিয়ে একটি রেডিও স্ট্যাটাস আমাদের ফেসবুকে দেওয়া আছে, আপনি চাইলে ওখানে গিয়ে কমেন্টস করতে পারেন, প্রশ্ন করতে পারেন। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/hello8920, দ্যাট ইজ hello8920। ওখানে গেলে আপনি আরজিকিপিয়া নামে পেজটি পেয়ে যাবেন। প্রায় শতের অধিক আমরা বলতে পারি যে 100-এরও বেশি ফেক পেজ করা হয়েছে আরজিকিপিয়া এবং hello8920 নামে। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যে আমরা একটা পেজ নিয়েও কোনো রিপোর্ট করতে চাইনি, কারণ আমরা প্রত্যেকে অনেক অনেক লাভ করি, অনেক অনেক ভালোবাসি, হয়তো ভালোবেসে এই কাজগুলো করেছেন। আর আরেকটি জিনিস একটু বলতে চাই, hello8920 পেজটি মূলত আরজিকিপিয়া নামে, আরজিকিপিয়া নামে সার্চ করলে আপনি দেখবেন যে প্রায় 1,80,000-এর উপরে যে পেজটিতে ফ্যান রয়েছে hello8920, সেই পেজটি হচ্ছে hello8920-এর পেজ। ওখানে শুধুমাত্র hello8920 নিয়ে কথাবার্তা হয়, আপনারা চাইলে এই পেজটিতে যোগ দিতে পারেন। হ্যাঁ মুন্না, যেখানে ছিলাম যে মিস করতেন প্রচন্ড।
বেশ কিছুদিন এভাবে বাসায় আপনার টাইম পাস করার পর আসলে আমার বাহিরে ভালো লাগতো না। মানুষ যেমন যে বাহিরে গার্ডেনে বা কোনো উদ্যানে যে ডেট করতো, তো আমার এটা খুব বিরক্ত লাগে।
কেন লাগতো?
কারণ হচ্ছে যে এই যে কিছুক্ষণ পর বাদামালা এসে বলবে, স্যার বাদাম নেন।
আচ্ছা, তারপর
একটা ডিস্টার্ব। তার থেকে আমরা এক জায়গায় বসে গল্প করতে, সেটা বেশ মজার না?
এবং আপনাকে আমি আরেকটু নোট করতে চাই, আমি আমার ফ্রেন্ডের কাছ থেকে এরকম গল্প শুনেছি যে এইসব জায়গাগুলোতে প্রচন্ড সিকিউরিটির অভাব আছে, এক। দু নম্বর যে প্রবলেমটা, সেটা হচ্ছে অনেক সময় হয়তো আপনাকে সেদের একটু পর ডিস্টার্ব করছে, আপনি তো বাধ্য হয়ে একটা কিছু কিনেই ফেললেন, দাম কিন্তু তখন আপনার কাছ থেকে নিবে না, একটু পরে এসে বলবে ধরেন যেটা নিয়েছেন সেটার দাম হয়তো 20 টাকা, আপনার কাছ থেকে 200 টাকা চাইবে, 300 টাকা চাইবে। আপনি যদি না দেন তাহলে আপনাকে প্রচন্ড বিব্রতকর অবস্থার মধ্যে ফেলে দেয় তারা, পুরো নেটওয়ার্ক ধরে কাজটা করে। আমি এরকম শুনেছি, বাস্তবতার মুখোমুখি কখনো হইনি, কারণ মুন্নার মতো আমিও কখনো যাইনি, সুতরাং এই জায়গাটা থেকে আমি জানি না, তবে আমার মনে হয় যে এটা অনেকখানি সত্য। হ্যাঁ, তারপর
আমি এইসব কারণেই অ্যাকচুয়ালি বাইরে যেতাম না।
হুম হুম
তারপর একদিন খুব ইচ্ছে করলো যে বাইরে যাই।
হুম হুম
তো চলে গেলাম মন্ডলেন, তো ছোট ছোট একটা পিকনিক করলাম।
ওকে,
ওইখানে যাওয়ার পরে মজার একটা ঘটনা ঘটলো। আমার যে ছোট ভাইটা ছিল বান্দরবানের, যে বানরের খাঁচাটা, ও বানরের সাথে দুষ্টুমি করতে যে ওকে বানর খাঁচি দিয়ে দিচ্ছে, তাও নাকে। ওদের ব্যাপার হচ্ছে ও খুব লজ্জাও পাইছে, অ্যাকচুয়ালি সবাই হাসতেও ছিল ব্যাপারটা নিয়ে, যে তোমার দরকারটা কি ছিল, তুমি বানরকে খাঁচিয়ে দিছো, বানর তোমাকে দিচ্ছে। তো বিকেল পর্যন্ত ওখানে কাটালাম, বিকেলের পরে বাসায় চলে আসলাম, কারণ ওদের ক্লাস শেষ হয় 7টার দিকে, তো ওই টাইমটার মধ্যে আমাদের ব্যাক করতে হবে।
জি,
তো ওই টাইম ব্যাক করে আবার ওদের পাঠিয়ে দিলাম
ক্লাস ফাঁকি দিয়ে ওয়ান্ডারল্যান্ড।
জি, অ্যাকচুয়ালি রাইট। এরপরে তো প্রায় আসতো,
জি,
বাসায় আসলে সাধারণত সকালে 7:30 এসে নক করতো, আর গেটটা আম্মু খুলে দিত, কারণ আম্মু জানে যে এই টাইমটা একমাত্র ওরা ছাড়া কেউ আসবে না,
অভ্যাস হয়ে গিয়েছিল।
জি, ও এখানে আরেকটা মজার কথা বলি, যে ওরা যেদিন আসবে তার আগের দিন ওই ছোট ভাইটা আমার বাসায় এসে থাকতো।
ওই ছোট ভাই মানে হচ্ছে ওর ছোট বোনের যে
লাভার। তা আমরা একসাথে বসে গল্প করতাম, আমার মা নাস্তা পাঠিয়ে দিত,
বাহ,
অনেক সময় মাও আসতো আমাদের সাথে, একসাথে বসে আমরা খেতাম দুপুর বেলাও সেম। এভাবে বেশ সপ্তাহে 2 দিন ওরা চলে আসতো, মানে ইয়ে হতো যে রুমে আমরা একসাথে বসে 4 জন গল্প করতেছি, আর মাঝে মাঝে দেখা যেত যে আমরা গল্প করতেছি, ওর ছোট বোন আর ছোট ভাই বারান্দায় চলে গেছে।
আপনাদেরকে একটু বিশেষ ভাবে একটু সময় দেওয়ার জন্য,
অ্যাকচুয়ালি আমাদের সময় দেওয়ার জন্য না, ওরা নিজেরা সময় নেওয়ার জন্য,
ওকে,
এটা বলতে পারবো না।
ওকে, মানে দুজন দুজনের সময় নেবার জন্য, হোয়াট এভার,
সেটাই মেবি। তো ওরা সবসময় 3:30 পর্যন্ত থাকতো, আমি আর আমার ওই ছোট ভাই ওদেরকে মেইন রোড পর্যন্ত আগে দিয়ে আসতাম,
জি
রিক্সা উঠে দিতাম। কিন্তু তার আগে আবার একটা কাজ করতাম, আমার একটা সবসময় একটা বাজে ইয়ে ছিল, দোকানে নিয়ে যেতাম
আচ্ছা
যে কোনো কিছু খাওয়ানোর জন্য,
হুম
যে এখন খাবে বা বিকালে নিয়ে যাবে, বিকালে খাবে। তো ওরা এমন একটা ভাব করতো, না না নিবো না নিবো না, খাবো না খাবো না। তা আমি আবার জোর করে ব্যাগে দিয়ে দিতাম। এর মধ্যে রোজার ঈদ আসলো,
জি
আমাকে একটা শার্ট আর কি স্লিপার গিফট করলো,
ওকে
শিমু।
হুম
তো এখন আমাকেও তো কিছু একটা দেওয়া লাগে, তো কি করা যায়। একটা পারফিউম নিলাম,
ওকে
একটা কার্ড নিলাম,
ওকে
আর অ্যাকচুয়ালি মেয়েদের ড্রেস তো কখনো কিনিনি, তাই সেটা দেওয়ার আর চিন্তা করিনি, শুধু এটাই দিয়ে আসছি।
ওকে
এখানে আরেকটা কথা বলিনি, যে ওই যে ছোট ভাইটা, ওর বাসা আর শিমুদের বাসা পাশাপাশি,
ওকে
তো আমি গেছি ওর বাসায় এটা দিয়ে আসতে, তো যেয়ে দেখিও নাই। এখন তো বিপদে পড়ে গেছি, এটা কিভাবে দিব, কারণ রাত বাজে তখন 9:30। তুই ছোট ছোট ইট নিয়ে ওদের বাসার টিনের চালে মারলাম,
ওকে
এই কাজটা নাকি আবার ওই ছোট ভাইটা করতো, তোর ছোট বন্ধু ওরা আসছে তুমি না,
মানে ছোট ভাইয়ের টেকনিক আপনি বড় ভাই ইউজ করছেন।
জি পরে আমাকে দেখলো যে ভাই তুমি, সে যে তো বলকে একটু দেখবো, পরে বেড়ে আসলো, আমি তখন গিফটটা দিয়ে চলে আসলাম। তো ওইটাই ছিল আর কি ওদের বাসায় আমার প্রথম যাওয়া। এর কদিন পরেই ভ্যালেন্টাইন্স ডে, ভ্যালেন্টাইন্স ডে এর আগের রাতে আমি ওকে গিফট দেব। তো আমি সন্ধ্যার দিকে গেছি, সন্ধ্যায় যেয়ে ওই রোডে হাঁটাহাঁটি করতেছি, তো আমাকে দেখছে, দেখার পরে অবশ্য এই কাজটা ও করেছে, এই ইয়েটার অবদান ওর।
জি
তো ওদের বাসার রুম ছিল আটটা, 4টায় ওরা থাকতো আর 4টা ভাড়া দেওয়া ছিল।
ওকে
তো একদম লাস্ট যে রুমটা, ওই রুমে জুয়েল নামে একজন থাকতো আর সাথী, ও দুজন হাজবেন্ড ওয়াইফ।
জি
তো এই সাথী আপাকে আমার ভাই বানাইছে, সাথী আপাকে বলছে যে বাইরে একটা ছেলে বসে আছে, আপনি যে ওকে বলবেন বাসা আসার জন্য। আমি তো ওখানে বসে আছি, এখন এই সময় বলতেছে যে আপনার নাম মুন্না, বলছে হ্যাঁ কেন, যাত্রা ডাকে, কে ডাকে, ওর আব্বা না আম্মা, কারণ আর তো কেউ আসে আমাকে যে ডাকবে এটা তো আমি বিশ্বাস করতে পারছি না, কারণ না আব্বা না আম্মা সেটা বাসা গেলে বুঝতে পারবেন আপনাকে ডাকে। তাহলে এক কাজ করেন, যা বলেন যে আমি নাই, আমি চলে এসেছি, তাহলে আপনার আসেন তো কোনো সমস্যা নেই। পর আমাকে নিয়ে ওনার রুমে চলে গেল, যাওয়ার পরে ওনার রুমে বসাইলো। তোর মা আমাকে দেখার সাথে সাথে একটু সন্দেহ কাজ করলো, তো জিজ্ঞাসা করলো সেটা কে, তো বললো যে আমার ভাই, এতদিন শুনিনি ভাই আছে ঢাকায়, তো এখন কিভাবে ভাই আসলো, দু সম্পর্কে ভাই হয় আসছে বেড়াতে, তো উনি আর তার ওটা গুরুত্ব দেন নাই। পরে সিমু আসলো রুমে, ওখানে বেশ বসে অনেকক্ষণ সময় কাটালাম আমরা, তো আমাকে ভাত খাওয়ার জন্য খুব অনুরোধ করলো। মজার ব্যাপার হলো যে ওদের তরকারি দিয়ে আমাকে ভাত খেতে হলো, ওর মাই তরকারি পাঠাই দিছে। খাওয়া দাওয়া করে আরো কিছুক্ষণ থেকে পরে চলে আসছি, ওর বাবা ছিল না ওই মুহূর্তে, আমি বলে আসছিলাম বাসায় আসার জন্য, তো পরের দিন আমার বাসায় আসছে। তো ওদের দেশের বাড়ি হচ্ছে বিক্রমপুর,
জি
বিক্রমপুরে একটা খাবার আছে, সে হচ্ছে বৌয়া,
বৌয়া
জি, ভাতের সাথে আলু মিক্স করে কুচি কুচি করে কেটে কেমন জানি একটা মানে ভাজা, আর প্রায় অনেকগুলো ভর্তা দিয়ে খায়। তো আমি ওকে বললাম যে তোমাদের ওই বৌয়াটা আমাকে রান্না করে খাওয়াবো, আমি খাবো। তো যার জন্য পরের দিনও আসছে, এসে বৌয়া রান্না করছে, খাওয়াইছে।
কিন্তু আপনাদের বাড়িতে?
যে আমাদের বাসায়। কিন্তু ওরা প্রচন্ড ঝাল খায়, বেশ টেস্ট ছিল,
আপনার কথা শুনে তো আমার মনে হচ্ছে বৌবাটা খাওয়া উচিত কিরকম। আই লাইক স্পাইসি, যে কারণে আর কি মানে আপনার পছন্দ হয়েছে কিনা জানি না, আপনি তো বললেন বেস্ট টেস্ট ছিল, এটা শিমুর হাতে রান্না ছিল বলেই হয়তো বা বেস্ট টেস্ট ছিল, নইলে অন্য কোনো কিছু হলে হয়তো বা খেতেন না। আমার খুব স্পাইসি পছন্দ। ওকে, তারপর
এর দুদিন পরে যেদিন আসছে সেদিন প্রথম ধরা পড়লাম মেজু ভাইয়ের হাতে।
জি,
ওরা গেট লক করছে, মেজু ভাই গেট খুলে দিচ্ছে।
হুম হুম হুম।
মেজো ভাই দেখে তো চরম খেপে গেছে, গেট খুলে দেখি যে ভাইয়া দাঁড়া রয়েছে পিছনে আমার দিকে তাকায়, আর ওরা চুপচাপ আবার রুমে ঢুকে গেল। তা আমি এখন দরজাটা বন্ধ করব না ভাইয়াকে কিছু বলবো আমি ঠিক বুঝতে পারতেছি না। পরে ভাইয়া মেইন গেটটা বন্ধ করে যে চুপচাপ শুয়ে পড়লো। তা বুঝলাম যে এখন সে কিছু বলবে না, যা বলার পরে বলবে। তো ওরা তো খুব ভয়, এখন তাহলে কি হবে, হয়তো দেখা যাক কি হয়, এত টেনশনের কিছু নাই। তো মেজু ভাইও মনে একটু মানে লজ্জা পেয়েছেন, কারণ আমি ভাইদের মধ্যে সবার ছোট, সে তাড়াতাড়ি মানে উঠে নাস্তা করে বেড়ে চলে গেছে। কিছুক্ষণ পরে আমি দরজা খুলে দেখার চেষ্টা করলাম যে ভাইয়া কোথায়, তো দেখি যে নাই। তারপরে আম্মুকে জিজ্ঞাসা করলাম ভাইয়া কই, তেনাই বেড়ে গেছে। আচ্ছা যাক, তাহলে তো সমস্যা নেই। তো সেদিন আমাদের আসলে তেমন কোনো গল্প বা
মজা আনন্দ কিছু
কোনোটাই মানে
টেনশনে ছিলেন খুব বেশি। হ্যাঁ,
তার জন্য ওরা চলে গেছে দ্রুত। ভাইয়া দুপুরে চলে আসছে, এসে দেখে জিজ্ঞাসা করলো ওরা কে। আমি তার থেকে আগেই বলছি যে ওর ছোট বড় লাভারটা সবসময় আগের দিন চলে আসে। তো এই ছেলেটাকে এই মেয়েগুলোকে বেশ কিছু প্রশ্ন আমাকে করলো। তা আমি সরাসরি বললাম এরা আমার বন্ধু। তো মেয়ে কখনো বন্ধু হয় না, কারণ ভাইয়া মেয়ে বন্ধু হয়, বন্ধু এক জিনিস, লভার আরেক জিনিস, বউ আরেক জিনিস। তুমি কি আমাকে শিখাও, তুমি আমার আগে হয়েছো না আমি তোমার আগে হয়েছি। বুঝতে পারলাম যে ভাইয়াকে অন্য কিছু বুঝে লাভ নেই, চুপ হয়ে গেলাম। পরে ভাইয়া বললো যে আমি যেন নেক্সট টাইম ওদেরকে আর না দেখি, বাসায় আসবে। কি আর করার, ওরাও ভয়ে দুই দিন ধরে যোগাযোগ করে না, ছোট ভাইটারও খবর নাই। আমি তো টেনশনে পড়ে গেলাম, পরে নিজেই গেলাম আবার যে সাথিয়াপুর কথা যে বলেছিলাম,
জি,
ওনার রুমে চলে গেলাম। তো এমনই দুর্ভাগ্য কপাল যে সাথিয়াপুর ছিল না, উনি বাইরে গেছে, ওনার জামাই আসে।
ওকে,
রুমে বসাইছে, শিমু আসলো, কি ব্যাপার? আমি যে তুমি আসতেছো না, কোনো যোগাযোগ হচ্ছে না, তা কিভাবে যোগাযোগ করবো, তোমার ভাই যেভাবে তাকাইছে আমি তো ভয় পেয়ে গেছি। কারণ যে অ্যাকচুয়ালি যা আমার হয়ে গেছে অসুবিধা নাই, আর ভাইয়া চলে গেছে। ও আচ্ছা ঠিক আছে। তো সেদিন মোটামুটি ওইখানেই ঘন্টা দুই তিনেক সময় কাটালাম। আমি একটা ছোট্ট কথা বলতে চাই,
জি প্লিজ।
আমার ব্যক্তিগত একটা বিশ্বাস, সেটা হচ্ছে যে যদি সত্যিকারের ভালোবাসা হয়ে থাকে,
জি,
তাহলে সেটা কখনো সেক্সুয়াল হবে না।
ওকে,
আর যদি তার মধ্যে কোনো খুঁত থেকে থাকে, তাহলে সেটা কমার্শিয়ালও হতে পারে, সেক্সুয়ালও হতে পারে।
ওকে, এখানে একটু নোট করতে চাই, মুন্না যেটা বলেছে মুন্নার ব্যক্তিগত বিশ্বাস, আমাদের ব্যক্তিগত বিশ্বাসের প্রতি শ্রদ্ধা থাকবে। খুব সুন্দর একটা কথা আছে গ্রিক এক দার্শনিকের কথা, যে আমি তোমার মতামত বিশ্বাস করতে নাও পারি বা তোমার মতামতে আমার জীবন ধারণ নাও হতে পারে, কিন্তু তোমার মতামত প্রকাশের স্বাধীনতা বা তোমার মতামত প্রকাশের যে বিলিভ বা এথিক্স, সেটাকে ধারণ করার যে যোগ্যতা বা ক্ষমতা, সেটা প্রতিস্থাপন করবার জন্য বা সেটা তোমার মতো ধারণ করার জন্য আমি জীবন পর্যন্ত দিতে রাজি আছি। আমরা 16 কোটি মানুষ আছে বাংলাদেশে কিংবা সারা পৃথিবীতে 700 কোটি মানুষ। এই 700 কোটি মানুষের জীবন ধারণের ক্ষেত্রে 700 কোটি বিলিভস নিয়ে মানুষ বসবাস করছেন, সোসাইটিতে একটা কমন বিলিভস নিয়ে আমাদের বসবাস করতে হয়। তারপরও প্রত্যেকের জীবন প্রত্যেকের মতো, সেই জায়গাটা থেকে মুন্নার এই বিলিভের প্রতি, মুন্নার এই বিশ্বাসের প্রতি আমাদের যথেষ্ট শ্রদ্ধা রয়েছে। হ্যাঁ, তারপর
আমি তখন বলেছিলাম যে কদিন পর ভ্যালেন্টাইন্স ডে, তো বাসায় তো আসতে পারবে না, ওরা তো শাড়ি টাড়ি পরে রেডি হয়ে চলে আসছে, আমিও রেডি। আমার ধারণা ছিল যে ভাইয়া আসবে না, কারণ তারা সবাই তো আলাদা থেকে যে যার মতো। তো সে যে রাত্রে বাসায় আসছে এটা আমি আর জানতাম না, আমি ঘুমাই গেছিলাম তাড়াতাড়ি যে ওরা সকালে আসবে। ওরা সকালে এসে গেট নক করছে, ভাইয়া গেট খুলছে। সেম ঘটনাটা এর আগের বার যা হয়েছিল ওই দিনও তাই হয়েছে। দুর্ভাগ্যবশত ভাইয়া ওদেরকে ঢুকতে দেয়নি।
ওকে,
আসলে ওদের একটু তাড়াতাড়ি উঠে রেডি হয়ে বসেও ছিলাম, ওদের জন্য ওয়েট করতেছিলাম। কেটে খুলছে ভাইয়া,
ওকে,
ওর ছোট বোন ভাইয়াকে দেখে উপরে যে লুকাইছে আর ও গেটের সামনে দাঁড়ানো। পরে আমরা তাড়াতাড়ি বের হয়ে গেলাম। দুঃখের ব্যাপার হলো যে আমার পকেটে টাকা ছিল না। আমি চাইছিলাম বাসায় বসেই ভ্যালেন্টাইন্স ডেটা পালন করতে।
হুম হুম
এখন ওরা তো ঘুরবে না, বলতে পারতেছি না, সইতে পারতেছি। পরে এক ফ্রেন্ডের বাসায় গেলাম,
হুম
সে দেখি সেও নাই। পরে বাধ্য ওদেরকে মনে হয় হাফ মাইল খালি হাঁটাইছি, কি করবো।
ওকে,
পরে ওরা বিরক্ত হয়ে বললো যে আমরা বাসায় চলে যাই, ভাল লাগতেছে না, পরে দেখা হবে। মানে আমাদের কিছুই বলার ছিল না। তা আমার সঙ্গে যে ওর ছোট ভাইয়ের লাভারটা ছিল, ছোট ভাইটা, ওর কাছে কিছু টাকা বোধ হয় ছিল, ওইটা দিয়ে একটু কোল্ড ড্রিঙ্কস আর রিক্সা ভাড়াটা দেওয়া গেছে। ওই দিনটা আমার খুব লজ্জায় কাটছে। এটা কি হলো, ভ্যালেন্টাইন্স ডে
এরকম বিব্রতকর একটা অবস্থা।
একটা বিব্রতকর অবস্থায় পড়ে গেছিলাম। ভাইয়া চলে যাওয়ার পরে আবার বাসায় আসা শুরু হলো।
ভাইয়া কোথায় গেলেন?
ভাইয়া মহাপুরে থাকেন,
হুম হুম মাঝে মাঝে এসে থাকতেন আর কি,
মাঝে মাঝে ওই একদিন মিরপুরে আসলে এসে থাকে আর কি।
ওকে,
তো ভাইয়া চলে যাওয়ার পরে আবার আসা শুরু করলো, বেশ মজায় কাটছে। তো আগে তো আমরা চারজন একসাথে বসতাম,
হুম হুম হুম
এবার থেকে শুরু হয়ে গেছে যে দুজন বারান্দায় দুজন রুমে। এর মধ্যে শীতকাল চলে আসলো, তো শীতের মধ্যে তো বারান্দায় যে বসা, তো
ওকে,
দেখা যেত তখন আমরা চারজন এক লেপের তলায় শুয়ে থাকতাম।
ওকে,
আর মানে আমি আর শিমু জোরে জোরে কথা বললাম,
হুম হুম
কারণ আমরা খারাপ তো কিছু বলতেছি না।
জি,
আর ছোট ভাইটা, ওর ছোট বোন, ওরা মানে কি, আমি জানি না কি বলতে পারবো।
না, ব্যাপারটা এরকম হতে পারে যে আপনারা যেহেতু বড়, সুতরাং আপনার একটা স্বাধীন চেতা মনোভাব নিয়ে কথা বলতেই পারেন, কিন্তু ওরা যেহেতু ছোট, ওরা চিন্তা করেছে যে বড় ভাই বড় বোন আছে এখানে, কি মনে করবে, সুতরাং লেটস টক ফিস ফিস।
এটাও হতে পারে। এর মধ্যে অ্যাক্সিডেন্টলি নভেম্বরের 5 তারিখে ছোট ভাই এসে আমাকে বললো যে ভাই তুমি কি শিমুকে সত্যি ভালোবাসো।
নভেম্বরের 5 তারিখ, এটা কত সালে ছিল?
2001-এ।
ওকে,
মানে হ্যাঁ কেন, যদি ওরা হারাইতে না আসে তাহলে ওরা বিয়ে করো।
ওকে,
আমি খুব বোকা হয়ে গেলাম এবং অ্যাকচুয়ালি থান্ডার যে এটা কি বললো,
বিনা মেঘে বজ্রপাত
কিভাবে সম্ভব এই মুহূর্তে। কেন, কি সমস্যা? কালকে তো ওকে সিঙ্গাপুর থেকে একটা ছেলে আসে, দেখছে, পছন্দ করছে, এখন মনে হয় কালকে আংটি পরাও গেছে, কি করবা তুমি ভাইয়া, চিন্তা করো, যদি তুমি ওকে হারাতে না চাও তাহলে বিয়ে করো।
ওকে, প্রিয় শ্রোতা, কি হয়েছিল এরপরে সেটা আমরা জানবো সংবাদের বিরতির পর। মুন্না আজকে তার জীবনের গল্প বলছে। মুন্নার বলার স্টাইলটা একটু সবার চেয়ে আলাদা, এবং দেখবেন যে ও মাঝে মাঝে শ্বাস প্রশ্বাস নিচ্ছে, তারপরে কথা বলছে, কেন আলাদা, কেন এভাবে বলছে। এবং একই সাথে এটাও বলতে চাই যে এই যে জীবনের গল্প ওর, এত সুন্দর সুইট একটা লাভ স্টোরি, সেটা আসলে শেষ পর্যায়ে কোথায় দাঁড়িয়ে আছে, সবকিছুর উত্তর মিলবে হেলোইন 920-র একেবারে শেষের দিকে গিয়ে। জীবনের গল্পের একটা বিশেষ বিষয় হচ্ছে, দিস ইজ আ টাফ রিয়েলিটি শো, এখানে আসলে গল্প উপন্যাসের মতো হয়তোবা যেরকম এক্সপেক্টেশন থাকে সবার যে প্রচন্ড একটা ক্লাইম্যাক্স দিয়ে শুরু হবে, মাঝখানে অনেকগুলো সাসপেনশন, তারপরে শেষের দিকে এসে একটা এক্সপেক্টেশন পূরণ করবে। নাটক বলেন, সিনেমা বলেন, গল্প বলেন, উপন্যাস বলেন, সেসব জিনিস, সেইসব জিনিস ঘটে। কিন্তু দিস ইজ আ রিয়েল স্টোরি, এখানে জীবনের গল্প বলা হয় এবং এখানে ওই ক্লাইম্যাক্স গুলোর কোনো ভ্যালু নেই। হয়তো আপনি কোনো ক্লাইম্যাক্স এক্সপেক্ট করছেন না, অনেক বেশি পেয়ে গেলেন, হয়তো আপনি প্রচন্ড রকম ভাবে একেবারে সাধারণ একটা গল্প চাচ্ছেন, কিন্তু আপনি দেখা গেল যে ভয়াবহ অভিজ্ঞতার মুখোমুখি হলেন। কোনো কিছু আজ করার কোনো সুযোগ নেই হ্যালো 8920-তে, কারণ আমরা জানি জীবনের গল্প জীবনের মতো চলে। জীবনে যেহেতু কোনো কিছু আজ করা যায় না, কিছুক্ষণ পরে কি ঘটবে সেটা আজ করা যায় না, জীবনের গল্পও তেমনি বিরতির আগ মুহূর্তে এবং বিরতির পরে কিংবা তারপরে কি ঘটবে কিছুই আজ করা যায় না। মুন্নাকে নিয়ে একটি রেডিও স্ট্যাটাস আমাদের ফেসবুকে দেওয়া আছে এবং মুন্নাকে যদি আপনারা দেখতে চান, আমরা মুন্নার ছবি গল্পের এমন একটা পর্যায়ে আজকে প্রকাশ করব যেটা প্রাসঙ্গিক হবে। ঠিক এই মুহূর্তে মুন্নাকে আমরা দেখাবো না, কারণ মুন্নাকে দেখলে হয়তো আপনি আপনার ভেতরে অনেক ধরনের প্রশ্নের জন্ম হতে পারে। মুন্নার ছবিটা আমরা এমন পর্যায়ে আজকে পাবলিশ করব, আমরা হ্যালো 8920-র ফুল টিম মেম্বাররা তার সাথে রয়েছে আজকে এবং সেটাও আমরা পাবলিশ করতে চাই। আমরা সেটা ফেসবুকে দিয়ে দিব, আপনারা চাইলে ফেসবুকে আসতে পারেন। ফেসবুকের ঠিকানা facebook.com/hello8920, আমি আবারও বলছি facebook.com/hello8920, ওখানে যাবেন, যাওয়ার পরে আপনি লাইক দেবেন, লাইক দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি হ্যালো 8920-র মেম্বার হয়ে যাবেন। ছোট্ট একটা বিরতি, একটু পরেই ফিরছি। প্রিয় শ্রোতা, সংবাদের বিরতির পর আরো একবার স্বাগত জানাচ্ছি হ্যালো 8920-তে। আরজি কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে এবং রয়েছে আরজি কিবরিয়ার পুরো টিম, রয়েছে শাকিল, রয়েছে সাফরিন, রয়েছে লোবান, খালিদ এবং আমি, পাঁচজনের এই টিমটি রয়েছে আপনার সঙ্গে এই মুহূর্তে। একই সাথে আমাদের সঙ্গে রয়েছে মুন্না। মুন্নার জীবনের গল্প আমরা জানছি, মুন্নাকে দেখার জন্য অনেকে উদগ্রীব হয়ে আছেন। সবাইকে আমি আশ্বস্ত করতে চাই, মুন্নার আজকে কোনো অ্যাঙ্গেল থেকে না, মুন্নাকে একেবারে সরাসরি দেখা যাবে এবং একই সাথে মুন্নার সাথে যে আমরা সবাই রয়েছি সেটা আপনারা দেখতে পাবেন। তবে সবাইকে আমরা রিকোয়েস্ট করছি যে গল্পের ঠিক যে জায়গাটিতে মুন্নার ছবি দেওয়া দরকার ঠিক সেই জায়গাটিতে আমরা মুন্নার ছবিটা দিব, সে পর্যন্ত আপনারা সবাই ধৈর্য ধরে অপেক্ষা করবেন। আপনারা আসতে পারেন আমাদের ফেসবুকে, ফেসবুকেই কেবলমাত্র মুন্নাকে দেখা যাবে। আমাদের ফেসবুকের ঠিকানাটি হচ্ছে www.facebook.com/hello8920, আমি আবারও বলছি www.facebook.com/hello8920, ওখানে যাবেন, যাওয়ার পরে আপনি লাইক দেবেন, লাইক দেবার সঙ্গে সঙ্গে আপনি হ্যালো 8920-র মেম্বার হয়ে যাবেন। আর আরেকটি পদ্ধতি আছে, যে পদ্ধতির মাধ্যমে আপনি ফোন করে আমাদের এখানে আসতে চাইতে পারেন আপনার জীবনের গল্প বলার জন্য। আমাদের ফোন নাম্বারটি হচ্ছে 9115668, আমি আবারও বলছি 9115668। ফোন করুন, ফোন করার পর আপনার নাম এবং আপনার সেল নাম্বারটি স্পষ্ট করে বলে বলুন আপনার কি বলার আছে, আপনি কেন আসতে চান, আমরা আপনার সঙ্গে অবশ্যই যোগাযোগ করব। মুন্না, আমরা যেখানে ছিলাম, আপনি বলছিলেন যে সিঙ্গাপুরের একটা ছেলের সাথে তার দেখা হয়ে গিয়েছে এবং ওখানে বিয়ে হয়ে যাওয়ার একটা পসিবিলিটি, এবং আপনার ছোট ভাই এসে বলল যে হ্যাঁ তুমি যা করা দ্রুত করো।
তো ছোট ভাই যখন আমাকে বলল,
জি,
তো আমি এই মুহূর্তে খুব টেনশনে পড়ে গেলাম যে কিভাবে কি করব, টাকা পয়সার ব্যাপার। তাহলে তো ঠিক আছে, তুমি খবর দাও কালকে আসার জন্য, দেখা যাক কি হয়।
জি,
তো খবর দিয়ে রাত্রে চলে আসে, এটা ওর তো আগে থেকেই স্বভাব।
জি,
তো আমাকে রাত্রে জিজ্ঞেস করতেছে ভাই কি করবা, সে কি করবো, কালকে বিয়ে করবো। তুমি সিরিয়াস? হ্যাঁ আমি সিরিয়াস। সত্যি করবা? সে দেখবা। তো সকালে যখন ওরা আসলো, তারপর আমি বললাম যে কি ব্যাপার, তোমার তো বিয়ে। তো বলছে যে হ্যাঁ বাবা ঠিক করছে বিয়ে, ছেলে দেখে আংটি পড়ায় গেছে, এখন কি করব ঠিক বুঝতে পারতেছিলাম, এই মুহূর্তে কি করণীয় তাও আবার জানা নেই। বলছে তুমি কি চাও, বাবার করণীয়টা চাও না তোমার নিজস্ব কিছু মতামত আছে? তখন বলছে কেন সেটা তুমি বোঝো না, তোমার তো বোঝা উচিত যে আমি কি চাই। তো বলছে ঠিক আছে। তো সকালে রাস্তা রাস্তা করে আমরা চলে গেলাম কাজী অফিসে। কাজী অফিসে যাওয়ার পরে আমরা যে চারজন গেছি, চারজনই তো আসলে
দেখে যে খুব বেশি ম্যাচিউর মনে হয় না। হ্যাঁ,
এখন কাজী তো রাজি হয় না, না বিয়ে দেবো না, গার্জেন লাগবে। তেমন যে আপনার দুজন সাক্ষী দরকার, দুজন সাক্ষী তো আছে, কেন না 18 বছর হয়েছে কিনা সন্দেহ আছে। তো মহাবিপদে পড়ে গেলাম। পরে বাধ্য হলাম, আমার কিছু বন্ধু আছে যারা ব্যবসায়ী, তো ওদেরকে যখন বললাম ওরা খুশি হয়ে কাজে বেছে নিয়ে গেল।
ওকে,
তুই বিয়ে করবি, চল বিয়ে করা দিব।
ফ্যামিলি তো জানাননি, পরিবারের?
না, তখন আমি ফ্যামিলিকে জানাইনি। গেলাম কাজে বেছে,
জি,
যে বিয়ে করলাম। এরপর মিষ্টি নিয়ে এসে সবাই মিলে মিষ্টি শিখে বাসায় আসলাম। বাসায় এসে মাকে বললাম যে মা আমি বিয়ে করছি। মা আমার দিকে বোকার মতো তাকায় থাকলো যে আমি এটা কি করলাম। পরে বলো আচ্ছা ঠিক আছে, যাওয়া হয়েছে। তারপর ওকে বাসায় পাঠিয়ে দিলাম, কারণ তার 3 মাস পরে ছিল ওর ইন্টার পরীক্ষা।
জি,
তো আমি চাচ্ছিলাম যে ও পরীক্ষাটা দেখ। দেখা গেল যে আমরা যদি বিয়ের পরে পালাই যাই,
জি,
বাসায় তো থাকতে পারবো না, সমস্যা হবে, হয়তো বা 10-15 দিন পালা থাকতে হবে, এ তো লেখাপড়াটা নষ্ট হবে। তো বলো যে পরীক্ষা দিব, তার আগে যদি কিছু একটা করে ফেলে তাহলে তখন তুমি পালা চলে এসো, তারপর আমরা কোথাও যাব দরকার হলে, অসুবিধা নাই।
ওকে,
কিন্তু একটা সত্য কথা হচ্ছে যে আকাশে চাঁদ উঠলে সবাই দেখতে পায়। তো এনিহাও বাবা জেনে গেছে এবং ওকে বেশ টর্চারিং করছে, প্রচন্ড মার মারছে। মারার পর ওর ফুপি আছে,
জি,
বড় ফুপি, ওনার বাসা হলো যাত্রাবাড়ি ধোলাইপাড়, ওইখানে নিয়ে যে আটকায় রাখছে। তো আমি তো খুঁজে পাচ্ছি না, এক প্রকার একটু অ্যাবনর্মাল এর মতো হয়ে গেলাম। তো ওকে আমি, আমার তো কোনো ফোন ছিল না, আমার এক বন্ধুর বাসার TNG নাম্বার দিছিলাম,
জি,
সেটা অনেক আগে দিচ্ছিলাম। তো 1 মাস কোনো যোগাযোগ নাই,
জি।
তো 1 মাস পরে রাত্রে 9:30টার দিকে আমার ফ্রেন্ড আমাকে বললো যে কালকে ভোরবেলায় তোকে ধোলাইপাড় যাইতে বলছে, ওর আব্বা বিক্রমপুর যাবে, তোরা একসাথে পালাবি। আর এই তো শুয়ে মহা খুশি যে জানতে পারছি যে কোথায় আছে,
ওকে,
ভালো আছে, এই জিনিসটা জানতে পারছি। সেদিনটা ছিল আমার খুব আনন্দের। তা আমি পরের দিন সকালে 7টার দিকে ধোলাইপাড় পৌঁছেছি। তো ওরা যে বিল্ডিংটায় থাকে ওর ফুপি, ওদের গেট খুললে 7:30। তো আধা ঘন্টা আমি ওয়েট করলাম বাইরে, এর মধ্যে কখন ওর বাবা বের হয়েছে আমি জানি না। যেই দেখলাম দারোয়ান ঝাড়ু দেওয়া শুরু করছে, আমি আস্তে গুরু করে উঠে গেছি। ওরা থাকতো 7তলায়, উপরে উঠে হাত মুখ ধুয়ে বারান্দায় দিয়ে হাত মুখ মুছতেছি, এর মধ্যেই সীমা এসে বলতেছে আব্বু চলে আসছে। আজব ব্যাপার, মনে বলে বিক্রমপুর যায়, তা তো যাই না, আব্বু আর চাষা একসাথে আছে, কি করবো, গেট খুলে দাও, তুমি গেট বন্ধ করে রাখলে তো হবে না, তাদেরকে তো আসতে হবে ঘরে। না যদি কিছু হয় আর কি যাও, যেটা বলছি এটা করো, কি হয় না হয় সেটা পরে দেখা যাবে। তা আমি হাত মুখ পুষতেছি, এখন তো আমার শ্বশুর,
জি,
এসে আমাকে গালাগালি শুরু করছে, প্রচন্ড ভাবে রাগারাগি গালাগালি। একটা মজার ব্যাপার হচ্ছে, আমি যে ওদের বাসায় যাইতাম বা ওদের এলাকায় যাইতাম, আমি কোনোদিন ওর বাবাকে দেখিনি। তোর বাবা মানে একা ভরসা আমাকে বকে যাচ্ছে। তার এক পর্যায়ে বললো যে দাঁড়ান, আপনি তো অনেক কথা বলতেছেন, এত কথা পরে বলেন, আগে এটা বলেন যে আপনি কে। উনি ফ্রেন্ডার হয়ে বলতেছে যে তুমি আমাকে চেনো না। আমি বলছি জি না, আপনি আমার বই কেন না, অযথা আগে আপনি আমার কথা শোনেন, তারপর যা বলা বা যা করার চিন্তা করেন। তো উনি মানে হেসেই দিছে, হেসে দিয়ে আবার বকা শুরু করছে যে তুমি আমার মেয়ের সাথে প্রেম করে বিয়ে করলা, সে আমাকেই চেনো না, তুমি কেমন ছেলে। আসলে সত্য বলতে হচ্ছে যে যদি কাউকে ভালোবাসি, মেয়ের বাবা মাকে তো আমি বিয়ে করবো না, আমি মেয়েকে বিয়ে করবো। তা যেহেতু লাভ ম্যারেজ, সো বাবা মার চিন্তা আমার দরকার নেই, আমার বউ হলেই হলো। তো আমিও বোকা হয়ে তাড়াতাড়ি পায়ে হাত দিয়ে সালাম করলাম, তুমি বোঝাই সরাসর আমার বলো তুমি কি বলবো এবার আমাকে বলো। আমি দেখেন আপনি তো ওর বিয়ে ঠিক করতেছিলেন, ওরও তো একটা পছন্দ থাকতে পারে, এটা কি আপনি একবারও ভাবছেন? তুমি আমাকে জ্ঞান দাও। না জ্ঞান দিই না, মানে আমি আমারটা বলতেছি আপনাকে, না আমি তোমারটা শুনবো কেন, এই বলে উনি ওই লাঠি দাও বটি এগুলো সব বের করে টেবিলের উপর রাখা শুরু করলো। তা আমি তো একটু নার্ভাস যে মনে হয় মায়ের এবার খাবই। তো আমাকে বলতেছে যে তুমি ওকে ডিভোর্স দিবা, দেখে বিয়ে করছি ডিভোর্স দিব কেন, না তুমি আরো ডিভোর্স দিবা, যদি ডিভোর্স না দাও আমি তোমার মায়েরা হাড্ডি কাইটা কুইটা মাংস একদম টুকরা করে বস্তা বেড়া ফালাই দিব। তো আমি একটু ভয়ও পেয়ে গেছি, কারণ আজকে থেকে 12 বছর আগে আর তখন বয়সটা কতই ছিল, এখন যেহেতু 33,
21 বছর।
তো আমি ওনাকে খুব রিকোয়েস্ট করলাম যে আব্বা এরকম করে না, আমি একটা সিদ্ধান্ত বলতে, এই ছেলে তুমি আমাকে আব্বা ডাকবা না। তো আমি আবার ওনাকে বলতাম যে তাহলে আব্বা কি ডাকবো, আবার আব্বা ডাকছো, আপনি আমার আব্বা হন তো আমি আপনাকে ডাকবোটা কি, তুমি আমার আব্বা ডাকবা না, আব্বা ছাড়া অন্য কোনো শব্দ ব্যবহার করো। আমি কিন্তু একটু কমেডি করতে মজা পাইতাম, তো ওনাকে আমি খেপাতাম। তো সকাল থেকে ওই আব্বা আপনাকে কি বলবো ডাকবো, আর উনিও খেপা বকা দিত, এভাবে প্রায় 10-11 বন্ধ চললো। 11টার দিকে হঠাৎ আমার মাথায় একটা জিনিস খেললো যে এদের সাথে এভাবে কথা বলে কোনো লাভ হবে না। তো আমি আমার বিয়ের যে অরিজিনাল কাবিন নাম্বার টোকেন, সেই টোকেনটা একটা সাদা কাগজে লিখলাম যে আমি সৈয়দ মহামিন মুন্না, পিতা মৃত সৈয়দ আব্দুল মজিদ, এই মর্মে অঙ্গীকার করিতেছি যে আমি আর জীবনে কোনোদিন মরিয়ম আক্তার শিমু ওকে কোনোদিন স্ত্রী বলিয়া স্বীকার করিব না বা স্ত্রীর দাবি চাইব না, আর আমাকে ওর স্বামী হিসেবেও দাঁড় করাবো না, আমি আর কখনোই যোগাযোগ করারও চেষ্টা করব না, এখানেই আমার শেষ লিখে আমার সই দিলাম, দিয়ে আমি আমার ওই শ্বশুরের হাতে কাগজটা দিলাম।
এটা কি আপনি মানে নিজে থেকে ডিটারমিন হয়ে করেছিলেন নাকি কোনো পলিসি ছিল, চিন্তা ভাবনা ছিল মাথার মধ্যে বের হওয়ার জন্য জাস্ট?
অ্যাকচুয়ালি বিয়ে মানুষের জীবনে একবারই হয়, তারা এটাকে মানতেই চাচ্ছে না, তো চিন্তা করলাম এটা একটা ট্যাক্স ফুলি কাজ করি।
ওকে, আগে তো বের হই এখান থেকে,
বের হই আসলে সেটা কোনো ইয়ে ছিল না।
তাহলে আপনি ডিভোর্স দিয়ে দিলেন মন থেকে, ফাইনালি ধরে নিলেন যে ওকে
না বলছি
জি,
আমি এখানে অ্যাকচুয়ালি একটা ট্যাক্স ফুলি কাজ করার জন্য এই কাজটা করছি, সেটা হচ্ছে যে আমি আমার স্ত্রীকে প্রথম বলা শুরু করলাম যে দেখো দাঁত থাকতে দাঁতের মর্ম বলছো, আমার বাবা নেই আমি বুঝি যে বাবা কি জিনিস, তো তোমার বাবা আছে অযথা বাবাকে কষ্ট দিও না, তুমি বাবার সঙ্গেই থাকো। তোর বাবা প্রথমে একটু অবাক হয়েছে যে ব্যাপার কি, ছেলে এখন আবার এই কথা কি বলে, একটু আগে সে বললো একরকম কথা এখন বলতেছে আরেক কথা, এই কথা বলার পরে ওর বাবা আমরা বলতেছে যে এই তুমি কি চালাকি করো, সেটা চালাকি করি না দেখেন কি করি। ওই তখনই আমি এটা লিখে আর ওই কাবিন নাম্বার টোকেনটা ওনার হাতে দিলাম। আর মজার ব্যাপারটা হচ্ছে ওটা হাতে দেওয়ার পরে তাকে যখন আব্বা বললাম সে আর কিছু বললো না, সে পুরোই মানে খুশি, আরে ছেলে তো ভালো দোস্ত আমার মেয়ের।
What a comic. Okay, তারপর
আমার স্ত্রী সাথে সাথে দরজা বন্ধ করে একটা অ্যাক্সিডেন্ট ঘটানোর চেষ্টা করলো, আমরা সবাই মিলে দরজা ভেঙে ভিতরে ঢুকলাম, ঢোকার পরে আমি শুধু এইটুকু ওকে বলার সুযোগ পাইছি যে তুমি সবার সামনে বলবা আমার সঙ্গে যাবা, তারপর যা হারাবে বুঝবো, কে আটকায় সেটাও আমি দেখবো। তোর বাবা এসে আমাকে বলতেছে এই তুমি আর কি বুদ্ধি দাও, বললাম না কোনো বুদ্ধি দেয় না, বললাম যে তোমার বাবা কাছে থাকো তাহলে তোমার বাবাও খুশি আর তোমারও ভালো লাগবে, আমার সঙ্গে যে কোনো লাভ হবে না, তার কষ্ট করবা। হ্যাঁ ঠিক আছে, মেয়েকে এসে জড়ায় ধরা একটু কাঁদলো যেহেতু অ্যাক্সিডেন্ট করতে গেল, পরে আমার একটু মানে ঠান্ডা ছিল,
জি,
তো আমার শ্বশুর তখন তো আব্বা ডাকলে উনি কিছু বলতেন না, এই মুন্নার জন্য গরম পানি বসাও, চিংড়ি মাছ রান্না করো।
সেই দিনই?
জি ওই দিনই।
বাহ বাহ বাহ, হোয়াট আ ক্লাইম্যাক্স।
আমার বউ সে বলছে যে আমার প্রিয় পছন্দ খাবারগুলো, তখন আমার শ্বশুর সেগুলো রান্নার জন্য মানে ওনার বোনকে বলে, তো ওনারা রান্না করছে।
আপনার শাশুড়ি ছিল না নাকি?
না, ওনার শাশুড়ি ছিল না।
মানে কি উনি কি মারা গিয়েছিলেন?
না 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 না, উনি আছেন, এখনো বেঁচে আছেন, কিন্তু মানে আমার শ্বশুর বেশিরভাগ সময়টাই কাটাতেন হলো ওনার বোনের বাসায়।
ওকে, ঠিক আছে, তার মানে বোনকে বলছে যে এসব করার জন্য।
হ্যাঁ
ওকে, হ্যাঁ, তারপর
তো বোন রান্না বান্না করলো, তো দেখ আমি গোসল টোসল করে ফ্রেশ হয়ে বেরোলাম, বেরে আমার জন্য খাবার আয়োজন। আর একটা ব্যাপার হচ্ছে যে ওই দিন ছিল কিন্তু
টেক ইউর টাইম,
রোজা, শুধু আমার জন্যই রান্না করা।
মানে আপনি রোজা ছিলেন না?
না, আমি রোজা ছিলাম না।
ওকে, পালাবেন যেহেতু, শরীরে একটু বল নিয়ে পালাবেন যদি মারটার খেতে হয়, তো পালাতে গিয়ে পুরো সিচুয়েশনটাই অনেক পালাবেন। হ্যাঁ, তারপর
খাওয়া দাওয়া করলাম।
হুম,
আমি প্রায় চেষ্টা করতাম ওর সাথে কথা বলার, তোর বাবা দিত না, ওর বাবা ওর এই পাশের রুমে ওই রুমে ডেকে ডেকে বসা রাখতো। তো ওর ফুফাতো বোন ছিল, উনি এসে আমার সাথে গল্প করত, আর উনি আমাদের কথা আদান প্রদান করতো আর কি। এরপর ইফতারের সময় আমার জন্য স্পেশাল খেজুরের শরবত আমার আব্বা তৈরি করেন। তখন ছেলে ভালো, মেয়ে ভালো না, দোষ হলো মেয়ের, ওনার কথা হলো এটা।
ওকে,
আসলে তারা অপেক্ষা করতেছিল এই জন্যই যে ওদের মেইন গার্জেন ফুপা,
জি,
ওনার জন্য অপেক্ষা করছিলেন। তো রাত্র 9:30টার সময় ফুপা আসেন, আসার পরে আমাদের সবাইকে নিয়ে বসেন। তো ওই যে দাও, বটি, লাঠি, ওগুলো কিন্তু ড্রয়িং রুমে ছিল। তো আমাকে ডাক দিয়ে জিজ্ঞাসা করলো তুমি কি করো, ওই মুহূর্তটা কিন্তু আমি বেকার ছিলাম।
জি,
তার মানে জি আমি এখন বেকার। বাবা কি করে? জি বাবা এগ্রিকালচারের ডিরেক্টর ছিলেন। আচ্ছা, তুমি যে ওকে বিয়ে করছো ওকে খাওয়া কি? তাই বললাম যে আমার বাসায় যা রান্না হয় তাই, পড়াবা কি? অবশ্যই কোনো না কোনো চাকরি বা কোনো কিছু একটা ব্যবস্থা করব, আর এটা স্বাভাবিক করতে হবে। আচ্ছা, বললে আমার সাথে কথা বললে না, শিমুকে জিজ্ঞাসা করলো, শিমু তুমি কি করতে চাও? ও সবার সামনে যে বলতে পারবে বা বলবে এটা আবার মানে ধারণা ছিল না, কারণ ভয়ের একটা ব্যাপার আছে,
লজ্জার একটা ব্যাপার আছে,
লজ্জার একটা ব্যাপার আছে। সরাসরি বললো যে আমি ওর সাথে যাব। এই কথা শোনার পরে আমার শ্বশুর উঠা লাঠি দিয়া নিজের মাথায় নিজে বাড়ি দেয়, দাও দিয়া এখানে বাড়ি দেয়। তো পরে ফুপা ধৈরা বসাইলো যে যা হয়েছে হয়েছে, থামো, যেহেতু তোমার মেয়ে চায় না তোমার বাসায় থাকতে, তো অযথা তুমি কেন ওকে প্রেশার ক্রিয়েট করতেছো।
জি,
আমাকে বললো যে ঠিক আছে তুমি ওকে নিয়ে যাও, কিন্তু একটা শর্ত, সেটা হচ্ছে যে জীবনে কোনোদিন আমাদের সাথে যোগাযোগ করতে পারবে না বা আমাদের পরিচয় দিতে পারবে না। আলম জি আছে, তাই ওকে বললো যে রেডি হয়ে চলে আসো। তো ওর বাবা বলতেছে যে না, এত রাত্রে তো আমি যেতে দিব না, তুমি সকাল 8টায় এসে নিয়ে যাবা। আমি বললাম যে 8টায় যে নিয়ে যাবো এটা কিভাবে বিশ্বাস করি আমি, যদি আপনারা ওকে সরাই ফেলেন
সেটাই।
পরে ওর ফুফা বললো যে না, আমি তো বলছি তোমাকে সকালে এসে নিয়ে যেও। তো সারা রাত তার বাসায় যাইনি, আমার এক বন্ধুর বাসায় সময় কাটালাম, কারণ ঘুমালে তো যদি না উঠতে পারি আর 8টার মধ্যে না পৌঁছাইতে পারি, আসলে ওই দিনটা আমার লাক ফেভার ছিল কিনা আমি যাই না, ফ্রেন্ডের বাসা থেকে বের হয়ে একটা ট্যাক্সি ক্যাব নিলাম, একদম কারেক্ট 8টা বাজে আর ওদের বাসার সামনে আমি আবার ট্যাক্সি ক্যাবটা দাঁড়াইলো।
ওকে,
তাকায় দেখি ওরা আব্বা দাঁড়ায় আসছে, দাঁড়ায় দেয় আমার দেখে ভিতরে চলে গেল। তা আমি উপরে উঠলাম, উপরে উঠে বললাম যে আমি ওকে নিয়ে যাই, নিচে ক্যাব দাঁড়া দিছে, কেন আমি তো তোমার হাতে দিতে পারবো না, ওর বাবার উত্তর। আমি কেন, গতকালকে বলা হইলো সকাল 8টায় এসে নিয়ে যেও, কয়েকজন গার্জেন তো লাগবে, আমি গার্জেন ছাড়া কিভাবে দিব। তারপর আপনি তো এটা গতকালকে বলতে পারতেন আমাকে, এখন বলতেছেন, গার্জেন নিয়ে তারপরে আসো। আর মিরপুর থেকে যাত্রা বাড়ি ধুলাইপাড়ার যাতায়াত অবস্থা তো আপনারা সবাই জানেন কিরকম। পরে আবার চলে আসলাম মিরপুরে, যে ফ্রেন্ডের মাধ্যমে বিয়ে করেছি ওদের একজনকে বললাম যে চল, তো ওদের একজন আমার সঙ্গে আসলো, এসে ওর বাবার সাথে কথা বলল, ও বিজনেস করে, তোর কার্ড দিল, তো রাতে বুঝাই দিল যে বাবাই তোমার রাতে বুঝাই দিলাম, তুমি এবার নিয়ে যাবো। তো আসার সময় বাবা একটা কথাই বললো যে আমার বাড়ির সামনে ভুলো চেষ্টা করবা না আর পাড়া দেওয়ার,
ওকে,
আর আমার পরিচয় দিবা না। তো আমরা চুপচাপ বেরিয়ে চলে আসলাম, চলে বাসায় আসলাম, বাসায় এসে আমারে বললাম মা সমস্যা হয়ে গেছে, ওর বাসা তো জানা জানি, ওকে তাই উঠে দিয়ে আসলাম বাসায়। আম্মু বলে আচ্ছা ঠিক আছে, কি আর করার, আস্তে ধীরে সংসারটাকে গুছাও।
জি,
তো শুরু হলো আমার সাংসারিক জীবন।
পরিবারের যারা ভাই ছিলেন আপনার সাথে, তারা কোনোভাবেই কোনো প্রতিক্রিয়া করেননি এবং কোনো,
না তারা কেউ জানতো না, কারণ তারা কেউ আসেন না।
সুতরাং আপনি, আপনার ওয়াইফ, আপনার মা
আর বড় ভাই,
আর বড় ভাই,
বড় ভাই
যিনি তো আপনার বড় মনে ট্রিটমেন্ট চলছিল, বাসাতে ট্রিটমেন্ট চলছিল, সুতরাং এই পারিবারিক বিষয়গুলো নিয়ে তার কোনো মাথা ব্যথা নেই। ওকে, হ্যাঁ, তারপর
প্রথম 2 মাস মনে হয় বেকার ছিলাম, কিন্তু বাসা থেকে বেরোতাম না, সারাদিন বাসায় থাকতাম, মাঝে মাঝে ওই ওকে নিয়ে নিচে নামতাম, বাসার সামনে হাঁটতাম, চটপটি খেতাম, তারপর ভাল লাগতো, মনে হতো যেন আমাদের একটা সুখের জীবন। 2 মাস পরে আমার ভাই আসে, মেজর ভাইটা, যাকে দেখে ওরা ভয় পেয়েছিল।
জি,
এসে দেখে তো ওর মেজাজ খারাপ, বিশাল অবস্থা। পরে ডাকলো প্রথমে আমাকে যে কি করছো এটা, আমি যে ভাই কি করবো এখন, ওর বাবা ওরা বিয়ে দিয়ে দিতে চাইছে, যার জন্য এটা হয়ে গেছে, এখন আমার তো আর কিছু করার নাই। তো ভাই আমাকে একটু গালাগালি করলো, বকা দিল, পরে ওকে ডাকলো, ডেকে বললো যে দেখো আর 1 মাস পরে তোমার ইন্টার পরীক্ষা, তুমি যদি ইন্টার পাস করতে পারো তাহলে আমি বিয়ে মেনে নেবো, তাহলে আমি মানবো না।
ওকে,
তো ভাইয়াকে কথা দিল যে আমি পাস করব, এবং ভাইয়া ওর দায়িত্ব নিল, নিল আমার দায়িত্ব নিল।
বাহ,
আমাকে একটা গার্মেন্টসে টাইম কিপারে জয়েন করা দিল, মোটামুটি ভালো একটা স্যালারি পেতাম।
ওকে,
স্যালারির পাশাপাশি আমাকে ভাইয়া টিফিনের ব্যবসাও ধরা দিল, গার্মেন্টসে প্রতিদিন 150 থেকে 200 টিফিন লাগতো, আমি টিফিনটা সাপ্লাই দিতাম।
ওকে,
তো দেখা যেত পার টিফিনে ভালো একটা বেনিফিট আসতো, পাশে আমার একটা ভালো আর্নিং সোর্স হয়ে গেল।
ওকে,
সকালে অফিসে আসতাম, বিকালে বাসায় যেতাম, বেশ ভালোই চলছিল। আর আমাদের মজার একটা ব্যাপার হচ্ছে, বিয়ের পরে যে প্রথম 2 মাস বাসায় ছিলাম, তো তখন কখনো ও আমাকে খাওয়াই দিত, আমি ওকে খাওয়াই দিতাম, কিন্তু যখন আমি চাকরি পেলাম তখন একটা নিয়ম হয়ে গেল যে সকালবেলা আমি যখন অফিসে আসবো ও খাওয়াই দিবে, দুপুরে আমি লাঞ্চে আসবো ও খাওয়াই দিবে, রাত্রে যখন আমি যাব তখনও আমি খাওয়াই দিব।
বাহ বাহ বাহ, চমৎকার,
মানে এটা একটা ডিসিপ্লিন হয়ে গেল। এবার অনেকদিন কেটে গেল।
জি,
তো একটা জিনিস হচ্ছে যে প্রতিদিনই আমি বাসায় যাওয়ার পরে লক্ষ্য করতাম ওর চোখ মুখ সবকিছু ফোলা, গাল টাল ফোলা, পুচকা মুখ কান্নাকাটি করছে। তো একজন স্বামী সে সারাদিন খাটনি করে বাসায় যে কি চায়,
স্ত্রীর খুব সুন্দর একটা মুখ, এগ্রিড,
সেটাই না?
হুম হুম
কিন্তু দেখতাম ওর ভিতরে তেমন একটা উৎফুল্ল কাজ করতো না, তো বুঝতে পারতাম যে
This track was downloaded from FusionBD.com.
এটার কারণটা হচ্ছে ওর ফ্যামিলি।
হুম হুম হুম
তো একদিন হঠাৎ ওকে বললাম যে চলো আমি আর তুমি কোথা থেকে রিক্সাতে ঘুরে আসি।
হুম হুম
তো বলছে না এখন রোদ। তারপর ওকে জোর করে বললাম যে ঠিক আছে চলো। তো
হুম হুম
তো নিচে নেমে রিক্সা নিলাম, রিক্সা নিয়ে প্রথমে অনেক ঘুরলাম,
জি
ঘুরে 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 পরে রূপনগরে ঢুকলাম।
হুম হুম
ওদের যে বাড়ি ওই এলাকায়,
ওকে,
ঢুকে ওদের বাসার সামনে রিক্সা থামালাম।
হুম হুম
ও তো ভয়ে অস্থির,
হুম হুম
আমি কিভাবে এখানে আসছো, এখন তো অনেক কিছু হয়ে যাবে, ভাইয়া তোমাকে মারবে, আব্বা তোমাকে মারতে পারে, বকবে, এটা তুমি জানো, দেখা যাবে কি হয় না হয়,
জি
চলো। তো রিক্সা বিদায় দিয়ে আমরা ভিতরে ঢুকলাম,
হুম হুম
দেখি ওর চাচা আর ওর বাবা বাইরে রুমে বসে কথা বলতেছে,
হুম হুম
যেটা ওদের ড্রয়িং রুম, আর মাঝখানে যে মিডিল রুমটা
হুম হুম
ওখানে ওর মা বসা, ছোট বোন বসা, ওরা তো দৌড়ে আসছে, বোনকে দেখে খুব খুশি। ওর বাবার সাথে আমি কথা বলার জন্য যখন সালাম দিয়ে সামনে গেলাম,
হুম হুম
ওর বাবা আমাকে যথেষ্ট গালাগালি শুরু করলো, পারে তো মারে।
ও
তো উনি এক পর্যায়ে প্রশ্ন করছে যে তুমি কোন রাস্তা দিয়ে আমার বাসার সামনে আসছো। তা আমি আসলে মজা করে কথাটা বলি নাই বা ওইভাবেও কথাটা বলার ইয়ে ছিল না, আমি বললাম যে কেন আপনার বাড়ির সামনে যে রাস্তাটা আছে
হুম হুম
ওই রাস্তাতে রিক্সা ঢুকে এলাম, আপনার বাসার গেটের সামনে রিক্সা থামায় নেমে গেলাম, তুমি আমার সাথে ইয়ার্কি করো, আপনি তো জিজ্ঞাসা করলেন তুমি কোন রাস্তা দিয়ে আসছো। আসলে এই ইয়ার্কিটার পরে একটু রেগে গেছে, রেগে আরো গালাগালি করে তোর চাষা ওনারা ছেলে বাইরে নিয়ে গেছে।
হুম
তা আমার যে শাশুড়ি উনি আমার বসাইলেন, বাবা তুমি রাগ টাগ করো না, যা হয়েছে হয়েছে।
শাশুড়ির সাথে কি ফার্স্ট মিট?
হ্যাঁ ওইটাই ফার্স্ট ফিট।
ওকে
রাস্তার একটা আয়োজন করতে চাইলো, তো আমি বললাম যে না আমি এখন কিছু খাবো না, আরেকদিন আসবো। তো কিছুক্ষণ সময় কাটানোর জন্য দিলাম, যে মা মেয়ে বোন আর আমার যে শালা
হুম হুম
ও খুব ভালো একটা ছেলে ছিল,
জি
সম্পূর্ণ আমার সাপোর্টে ছিল, তখন তো ছোট,
হুম হুম
কিছুটা সময় দিয়ে বাইরে যে দাঁড়া গেল,
জি
পরে চলে আসলো, আমরা চলে গেছিলাম।
সুইট একটা মোমেন্ট আপনারা পাস করলেন, ওকে, তারপর
আসলে আমি চিন্তা করলাম যে আমি যদি শান্তি না পাই
জি
তাহলে বিয়েটা কেন করলাম,
সেটাই,
ওরে যদি সুখ দিতে না পারি তাহলে তো বিয়ের কোনো
প্রয়োজন ছিল না,
প্রয়োজন ছিল না, ভালোবাসছি ওরে সুখী করার জন্য।
হুম হুম হুম
তো ওই সুখটা দেওয়ার জন্যই ওকে এত কিছু আমার করা, কিন্তু আসলে ওটা ছিল আমার বড় ভুল।
জি
এরপর থেকে শুরু হলো ওর যাতায়াত,
হুম হুম
সপ্তাহে 2 দিন, ন্যাচারালি আমাকেও তেলে যেতে হয়,
জি
তা আমি যেতাম না, তুমি যাও। এইভাবে 5 মাস কেটে গেল,
হুম হুম
তখন হলো আমার মেয়ের 4 মাস,
হুম হুম
হঠাৎ পেইন উঠছে,
পেইন মানে আপনাদের ফার্স্ট বেবি পেইন?
মানে ফার্স্ট বেবি পেইন যেটা,
হুম হুম হুম
ক্লিনিকে ভর্তি করলাম। ক্লিনিকে ভর্তি করার পরে আমি চিন্তা করলাম যে ওদের ফ্যামিলিতে জানানো দরকার,
হুম হুম
না হলে পরে আমার উপরে দোষ পড়তে পারে।
হুম হুম
আমি ফোন করলাম ওদের বাসায়, ফোন করে বললাম যে এই ব্যাপার, আম্মা ওর তো পেইন উঠছে, আপনার যদি ইচ্ছে হয় তো আসতে পারেন। তো সাথে সাথে ওর আম্মা ভাই বোন সবাই চলে আসছে, ওর বাবা আসেনি, এক রাত থাকলো হসপিটালে, পরের দিন ছেড়ে দিল ডাক্তার। তো তখন আমার শাশুড়ি আমাকে একটা কথা বলাই নিছিল আর কি, তুমি কিন্তু এরপরের বার বাসায় অবশ্যই আসবা।
ওকে,
এক সপ্তাহ পরে বাসায় যাই, যাওয়ার পর আমার শ্বশুর আবার দেখে তো মোটামুটি একটু মেজাজ খারাপ, আবার সব বুদ্ধি তারও মেজাজ খারাপ,
হুম হুম
যদিও সব বুদ্ধিটা কিন্তু সেই ছোট ভাইদের বন্ধু,
হুম হুম হুম
মানে আবার স্বামীর যে লাভার
হুম হুম তার ফ্রেন্ড।
ওদের ফ্রেন্ড, তো আগে তুমি করে বলতাম,
হুম হুম এখন তো আপনি করে বলতে হয়।
ন্যাচারাল এখন তো আপনি করে বলতে হবে।
জি,
তো দেখে সালাম দিয়ে জিজ্ঞাসা করলাম কুশলাদি, তো দেখলাম যে আব্বাও কিছু বললো না, মানে রাগারাগি করলো না আর কি,
হুম হুম হুম
তারা উত্তর দিয়ে বললো যে বস, তো ভালো একটা খাবার আয়োজন করা হয়েছে।
মানে আমি একটু জানতে চাচ্ছি যে পেইনটা যে হলো, এটা কি বেবি হওয়ার সময়ের পেইন নাকি আলটিমেটলি নর্মালি কোনো
না
সমস্যা হচ্ছে?
আপনার 4 মাসে হঠাৎ
আচ্ছা,
করে একটা পেইন
সমস্যা হচ্ছিল।
এসেছিল,
ওকে, হ্যাঁ, তারপর?
তো এই হচ্ছে আমার প্রথম ওই বাড়িতে যাওয়া শুরু।
হুম হুম হুম
এরপর সমস্যাটা শুরু হলো হঠাৎ করে, একদিন আমি অফিসে যাচ্ছি
হুম হুম
সকালবেলা, তো রুম থেকে বের হতেই আমাকে বলতেছে যে তুমি বাসায় চলে এসো,
হুম
ওইখানে লাঞ্চ করবা।
ওইখানে মানে সেটা
মানে
কোনখানে?
শ্বশুর বাড়িতে।
ওকে, আচ্ছা,
তা বললো যে দেখো আমার শরীরটা ভালো না, তুমি আজকে যেও না,
হুম হুম
আমি লাঞ্চ বাসায় এসে করবো, তুই বাসায় থেকো, বলে আমি চলে গেছি। আমি বাসায় আসছি লাঞ্চ টাইম,
হুম হুম
আসলাম দেখি আমার ডোরটা লকড,
জি,
আম্মু ঘুমাচ্ছে, বড় ভাই ঘুমাচ্ছিল মেরি,
হুম হুম
ডোর খুলে দিচ্ছে। ও কোথায়? ভাই বলতেছে যে ও তো বোধ হয় ওই বাসায় গেছে।
হুম হুম হুম
ও আচ্ছা, আমি সাথে সাথে বের হয়ে আসছি। সে আবার খুব কষ্ট লাগলো যে আমি যেখানে ওকে না করে গেলাম সেখানে চলে গেল।
কমপ্লেক্স সিচুয়েশন কিন্তু শুরু, প্রিয় শ্রোতা। ওকে, তারপর একটা জিনিস একটু নোট করতে চাই এই জায়গাটায়, সেটা হচ্ছে হাজবেন্ড যেখানে সম্মান পান না, যে জায়গায় হোক না কেন, সেটা যে কোনো ধরনের জায়গায় হতে পারে, হতে পারে শ্বশুর বাড়ি, হতে পারে যে কোনো ধরনের জায়গায়, সেই জায়গাটায় যদি স্ত্রী আলাদাভাবে প্রেফারেন্স নেবার চেষ্টা করে, সেটা হাজবেন্ডের জন্য অনেক কষ্টের। হ্যাঁ, তারপর?
পরে আমি বাইরে লাঞ্চ করে অফিসে চলে গেলাম।
হুম হুম হুম
আমি তো অফিস থেকে আসছি 5:30, ও বাসায় আসলো 7টার দিকে।
হুম হুম
কি ব্যাপার? আমি তোমাকে না করলাম, তো বললো যে দেখো মুক্তিয়ার ছিল,
হুম হুম
যার জন্যই তোমাকে বলছিলাম ওই বাসায় যাওয়ার জন্য। আর মুক্তিয়ার সেই যে ফুপুই
জি
ফুফাতো বোন,
জি জি
ঠিক আছে আসছে ভালো কথা, কিন্তু আজকে না গেলে হতো না, আম্মার শরীরটা যেহেতু ভালো না,
হুম হুম হুম
না আসছে আবার কবে আসবে। আচ্ছা ঠিক আছে, ওকে হয়েছে হয়েছে। এর 2 দিন পরে আবার বাসায় গেল, আমাকে বললাম বাসায় যাব, তুমি বাসায় এসো। আচ্ছা, গেলাম আমার শ্বশুরবাড়িতে লাঞ্চ করতে, আর যেহেতু শ্বশুরবাড়িতে যাব আর ভালোবেসে বিয়ে করছি, ওই রোডের মানুষজন তো চিন্তা করবে যে জামাই কেমন, এই হিসাব করে আমি যেটা বলা চলে অনেক বেশি
হুম হুম হুম
ফল ফ্রুটস এটা ওইটা কিনে নিয়ে যেতাম,
ওকে,
যাতে মানুষ বলতে পারে যে না জামাই একটা। তো লাস্ট করে আমি আবার চলে আসতাম, ও বাসায় চলে আসতো। কিন্তু আমাদের একটা জিনিস হচ্ছে যে খাওয়ার যে নিয়মটা,
জি,
সকালেও দুপুরেও রাত্রে আমি,
হুম হুম
এটা কিন্তু চেঞ্জ হয়নি।
ওকে,
আস্তে আস্তে আমি উপলব্ধি করতে পারলাম ওর বাড়ির প্রতি ফিলিংসটা খুব বেশি,
হুম হুম হুম
মানে ওর বাবা মা ভাই বোন এদের প্রতি ফিলিংসটা খুবই বেশি। তো যখন উপলব্ধি করতে পারলাম যে আমার থেকেও বড় ওর ফ্যামিলি, তখন আমিও বাসায় ঠিক মতো আসতাম না। এর মধ্যে আমার মেয়ের হলো 8 মাস,
পেটে
জি ব্যথা উঠছে, তা আমি বললাম আমি অফিসে যাব, হেড অফিসে যেতে হবে, হেড অফিসটা হচ্ছে উত্তরায়,
হুম হুম
শাশুড়ি বললো আপনি দিয়ে হসপিটালে যান, আমি আসতেছি। তো হসপিটালে যাওয়ার পরে আমার আসতে দেরি হচ্ছিল, তো আমি আসার ঠিক 5 মিনিট আগে আমার শ্বশুর সই দিয়ে আমার ওয়াইফকে অপারেশন সেন্টারে পাঠিয়ে দেয়।
আচ্ছা আচ্ছা,
তো যাক আলহামদুলিল্লাহ আমার একটা মার্শাল্লাহ একটা সুন্দর মেয়ে জন্ম নেয়।
বাহ, কংগ্রেচুলেশন।
থ্যাংক ইউ সো মাচ, আমি খুব খুশি।
হুম হুম
মানে সেটা হলো বাবা হওয়ার যে একটা আনন্দ, তখন বুঝতে পারলাম যে কি জিনিস। আমার মাও খুব খুশি, কারণ তার কাছে কোনো তার ছেলে মেয়ে নাতি নাতনির কেউই বড় হয়নি।
হুম হুম হুম
তো এভাবে মোটামুটি আমার মেয়ে বেশ বড় হয়ে উঠলো,
জি
এখন সে ক্লাস 5-এ পড়ে।
বাহ বাহ বাহ,
ও এর মধ্যে কিন্তু আমার ওই চাকরিটা চলে গিয়েছিল, ফ্যাক্টরিটা বন্ধ হয়ে যাওয়াতে আমার চাকরিটাও চলে গিয়েছিল, তা আমি প্রায় বেকারই থাকতাম।
হুম হুম
আমাদের খাওয়া থাকার সমস্যা তো এই জন্যই যে আমার যে বড় ভাইটা বাইরে থাকতো
জি,
সে কিছু টাকা পাঠাতো।
মাঝে মাঝে,
জি,
ওকে।
তো এভাবে অনেকদিন থাকার পরে আমিও খুব বিরক্ত হয়ে গেলাম যে কোনো চাকরি পাচ্ছি না, কোনো কিছু করতে পারতেছি না। তো ভাইয়াদের জানালাম যে ভাইয়া হয় আমাকে বাইরে পাঠান
হুম হুম
যে কোনো দেশে,
হুম
তো ঠিক আছে মালয়েশিয়া যাও, তোমার শ্বশুরে বলো সেও কিছু দেখ, সবাই মিলে দিয়ে তোমাকে পাঠায় দিই।
জি
তো আমার আসলে শ্বশুরবাড়ি থেকে নেয়ার মতো কোনো ইচ্ছা ছিল না,
হুম হুম
কিন্তু তাদের প্রেশার কেটে আমি বাধ্য হইলাম আমার স্ত্রীকে দিয়ে জানাতে। পরে দেখ আবার শ্বশুর রাজি হলেন, আমি মালয়েশিয়া গেলাম। মালয়েশিয়া যাওয়ার পরে ওইখানে আমি অসুস্থ হয়ে পড়লাম।
কি কাজ করতেন আপনি ওখানে?
ওখানে আমি একটা রেস্টুরেন্টে সার্ভার ছিলাম,
ওকে,
খুব অসুস্থ হয়ে পড়লাম। আমার ওয়েস্ট ছিল 31, সেটা হয়ে গেল 26।
হুম হুম হুম
বুঝলাম না যে কেন এরকম হচ্ছে। তারপরে হাত পা সব গরম হয়ে যেত পানিতে চুবে, রুমে আস্তে আস্তে দেখতাম যে পানি শুকিয়ে গেছে।
হুম হুম হুম
আমি যেখানে জব করতাম
জি
সেখানে কোনো বাঙালিও ছিল না,
হুম হুম
আর ওই এলাকার মধ্যে বাঙালি ছিল মাত্র আমি সহকারে 2 জন।
জি
তো ওই আরেক বাঙালি তার সাথে দেখা হয় প্রত্যেক দিন সকালে, তাও 5-10 মিনিটের জন্য,
হুম
আর দেখা হয় না। তো নিজের কাছে খারাপ লাগতো, তো মাকে বলতাম মা চলে আসি, মা বলতো যে বাবা কয়টা দিন থাকো।
হুম হুম
এভাবে করতে করতে একদিন হঠাৎ আমার স্ত্রী আমাকে মেসেজ পাঠায় যে রাব্বি আর নাই, রাব্বি মারা গেছে, মানে আমার শালা।
ওহো,
সাথে সাথে ফোন নিলাম, কি ব্যাপার কি হয়েছে, তো তো আত্মহত্যা করছে।
হুম হুম
শুনে তো মা আর ভাল লাগলো না। তো বাংলাদেশ থেকে যেতে হলে তো রিটার্ন টিকিট দিয়ে যেতে হয়,
হুম হুম
তো ভাগ্য ভালো আমার টিকিটটা ছিল, তো আমি সাথে সাথে বেরোলাম, বেরে বাংলাদেশে চলে আসলাম।
আচ্ছা,
তো আমার বাসার সবাই আমাকে দেখে তো অবাক,
এভাবে তো আসার কথা না।
কি ব্যাপার, গতকাল কি কথা বললাম আর আজকেও এখানে? বললো যে দেখো রাব্বি মারা গেছে, আমার মন টেকে নেয় আমি চলে আসছি। তো আমি যে অসুস্থ এটা আমি কাউকে বলিনি। আমি প্রায় আসার 4 মাস অব্দি ওই কোলবালিশ পেটে চাপ দিয়ে ঘুমাতাম।
হুম হুম হুম
তো একদিন হঠাৎ এটা লক্ষ্য করলো বাসায়। এবং আরো একটা ব্যাপার যে আমি শুকায় যাচ্ছিলাম।
আপনি কি পারমানেন্টলি চলে আসলেন তখন নাকি?
জি, পার্মানেন্টলি চলে আসছিলাম।
ওকে,
আমি শুকায় যাচ্ছিলাম, খাইতে পারছিলাম না, খাওয়া দাওয়া করাটা একদমই আমার জন্য কষ্টকর হয়ে যাচ্ছিল। তো বাসায় মা এটা দেখার পরে আমার ভাইকে জানায়।
হুম হুম
তো আমার ভাই বলে যে আচ্ছা ঠিক আছে ডাক্তার দেখান।
আচ্ছা, ওই সময় কি মালয়েশিয়া থেকে আপনি কতদিন পরে বাংলাদেশে ফেলেন?
1 মাস।
1 মাস, তার মানে গচ্ছিত থাকাও ছিল না,
না গচ্ছিত কোনো টাকা আমার কাছে ছিল না,
এবং যে পরিমাণ টাকা আপনি খরচ করে গিয়েছেন তার কিছুই আপনি তুলতে পারেননি
না আমি কিছুই তুলতে পারিনি।
শুধুমাত্র এই অসুস্থতার কারণে।
জি,
ওকে, তারপর
ডাক্তার দেখানোর পরে ডাক্তার বললো যে অপারেশন করতে হবে।
কিসের অপারেশন করতে হবে, কোন জায়গায় অপারেশন করতে হবে?
আমাদের শরীরে
জি,
স্প্লিন নামে একটা ইয়ে আছে, মানে এটাকে বলা হচ্ছে প্লীহা।
ওকে, হ্যাঁ, বাংলায় প্লীহা, যকৃৎ বা
হ্যাঁ,
প্লীহা। হ্যাঁ,
তো এটা বড় হয়ে গেছে 3.5 কেজি,
ওহো,
সেটা যে কোনো সময় বাস্ট হয়ে যেতে পারে।
হুম হুম
এটা অপারেশন করে ফেলে দিতে হবে। আমি তো থান্ডার, আমি যদিও একটু ভীতু টাইপের,
হুম হুম হুম
তো বললো যে এটা অপারেশন করতে হবে, এছাড়া কোনো উপায় নেই। আমার শরীরে রক্ত ছিল না, পরে 12 ব্যাগ রক্ত দেওয়া লাগলো।
অপারেশন হলো।
আমি ডাক্তার দেখিয়েছিলাম জলিল স্যারকে, উনি পিজির চেয়ারম্যান ছিলেন,
হুম হুম
কিন্তু দুর্ভাগ্য আমার ভাই বললেন যে না, তুমি আমার বন্ধুরা যেখানে চায় ওখানেই অপারেশন করো,
হুম হুম হুম
অনেক টাকা খরচ হবে। কিন্তু আমি জলিল স্যারকে জিজ্ঞাসা করেছিলাম, জলিল স্যার বললো যে হাই স্কেলে 1,20,000 টাকা খরচ হতে পারে,
হুম হুম
যেহেতু বড় ভাই খরচ দিবে সেহেতু তার কথা শুনতে হবে।
হুম হুম হুম
তার বন্ধুর ওখানে করলাম, মিরপুরে একটা ক্লিনিক আছে,
হুম হুম
সেই ক্লিনিকে ডাক্তার আব্দুল গনি উনি করলেন। অপারেশনটা করার পরে জানতে পারলাম যে এটার ওজন 3.5 কেজি,
আসলে নর্মাল ওজন কত? টিহার
ওজন
যেটা ওজন
এটা
থাকে।
খুবই ছোট্ট থাকে,
আচ্ছা,
কিন্তু এটা এত বড় হয়ে গেছে যে এটা 3.5 কেজি হয়ে গেছে।
আপনাকে ওখান থেকে কেটে ফেলতে হয়েছে কতটুকু?
পুরোটাই তো কেটে ফেলতে হয়েছে,
তার মানে 3.5 কেজি ফেলে দিতে হয়েছে।
হ্যাঁ পুরা স্প্রিনটাই ফেলে দেওয়া হয়েছে আমার।
ওকে,
তারপরে আবার রক্ত নিলাম 2 ব্যাগ। আমি জানতাম যে আমার অপারেশনের পরে এবং আগে
হুম হুম
ভ্যাকসিন দিতে হয়, কিন্তু আমাকে কোনো ভ্যাকসিন দেয়নি। আমি যখন জিজ্ঞাসা করলাম যে আপনারা ভ্যাকসিন দিবেন না, বলছে না তোমার ভ্যাকসিন লাগবে না। তো বাসায় যাওয়ার পরে খালি জ্বর হয়, এটা কিন্তু 2010-এর,
মানে 2010 সালে,
জি,
মাত্র 2 বছর আগের গল্প। হ্যাঁ,
মাঝে মাঝে নাক দিয়ে রক্ত পড়ে, নাকের কোনো রক্তটা জমে থাকে, ঝাড়া দিলে কাপড়ে লেগে পড়ে যায়।
হুম হুম হুম
তো এভাবে বেশ কিছুদিন দেখার পরে আবার জরুরি স্যারের কাছে যেয়ে বললাম যে স্যার এই ব্যাপার, আমার নাক দিয়ে তো রক্ত পড়তেছে আর খালি জ্বর হয়। আচ্ছা ঠিক আছে, তো উনি ওষুধ দিলেন, নাক দিয়ে রক্ত পড়াটা বন্ধ হয়েছে কিন্তু জ্বরটা তারপরে কমতো না। পরে আমি আমার এক দুই সম্পর্কে চাষা আছে, ওদের কাছ থেকে কিছু কবিরা যে ওষুধ আনছি
হুম হুম
ওটাতে মোটামুটি জ্বরটা একটু কমে গেছে, আবার সুস্থ হতে প্রায় 6-7 মাস লেগে গেছে।
এই সময়টাতে আপনার স্ত্রী আপনার সাথে কেমন আচরণ করতো?
তখন একটু ভালো ছিল,
হুম হুম হুম
তারপর একটু সুস্থ হওয়ার পরে আমি একটা চাকরিতে আবার জয়েন করি,
জি,
টাইম সেকশন প্লাস অ্যাডমিন
হুম হুম
আমাদের মিরপুরে একটা গার্মেন্টস। 6 মাস এভাবে কাটলো। 6 মাস পরে আমি হঠাৎ অসুস্থ হয়ে পড়লাম, এমনই অসুস্থ যে চেয়ার থেকে উঠতে পারি না। পরে আমার অফিস কলিগরা আমাকে বাসায় পৌঁছে দিয়ে আসে, আবার ডাক্তার দেখানো শুরু, ডাক্তার ABM ইউনুস, বর্তমানে পিজির হেমাটোলজি চেয়ারম্যান, ওনাকে দেখানো হলো, বন মেরু করা হলো। বন মেরু করাতে আমি ইন্ডিয়াতেও ব্লাড পাঠালাম, প্লাস ওনার এখানেও টেস্ট করা হলো। তো উনি দেখালেন 24% ব্লাস্ট আবার ক্যান্সারের,
24%
ভাইরাস আছে আবার ক্যান্সারের,
ওকে
ব্লাড ক্যান্সার।
ওকে প্রিয় শ্রোতা, আমরা গল্পের এই জায়গাটায় ছোট্ট একটা বিরতি নিতে চাই। প্রচন্ড রকমের ভয়াবহ একটা মুহূর্তের মুখোমুখি হয়তো আমরা হব ভবিষ্যতে, আমরা ঠিক জানি না কোন জায়গাটায়। যে মানুষটি চমৎকার একটা সময় আমাদেরকে উপহার দিয়েছে পুরো 2 ঘন্টা জুড়ে, সেই মানুষটা আসলে পরের ঘন্টায় আমাদেরকে কোন জায়গাটা নিয়ে যাচ্ছে আমরা জানি না। ছোট্ট একটা বিরতির পর আমরা আবারও ফিরে আসবো মুন্নার কাছে। মুন্না তার জীবনের গল্প আজকে বলছে। মুন্নাকে যদি আপনার দেখার ইচ্ছে থাকে এবং মুন্নার সম্পর্কে যদি আপনার কিছু জানার থাকে, আপনি আসতে পারেন আমাদের ফেসবুকে। আমরা এখন পর্যন্ত ছবিটা দেইনি, পারফেক্ট টাইম আমরা যেটা বোঝাচ্ছি থার্ড পার্টে, যেটা আমরা আসবো একটা সংবাদের পরপরই, আমরা পারফেক্ট টাইমে তার যে কোনো একটি মোমেন্টে আমরা ছবিটা দিয়ে দিব। এবং আজকে আমরা ছবিতে কোনো লুকোচুরি করবো না, তাকে আমরা সরাসরি দেখতে পাবেন। আমাদের ফেসবুকে ঠিকানাটি হচ্ছে facebook.com/hello8920। আমি আবারও বলছি facebook.com/hello8920। ওখানে যাবেন, যাওয়ার পরে আপনি লাইক দেবেন, লাইক দেবার সঙ্গে সঙ্গে আপনি হ্যালো 8920-র মেম্বার হয়ে যাবেন। আপনি RGKPIA নামেও খোঁজ করতে পারেন। RGKPIA নামে খোঁজ করলে দেখবেন যে ওখানে 1,80,000-এর উপরে যে ফ্যান পেজটি রয়েছে সেই পেজটি হচ্ছে হ্যালো 8920-র ফ্যান পেজ। আপনি চাইলে ওখানে লাইক দিলেও হয়ে যাবে। আর যদি URL-এ খোঁজ করেন তাহলে যেটা করতে হবে www.facebook.com/hello8920, ওখানে যাবেন, যাওয়ার পরে আপনি লাইক দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি হ্যালো 8920-র মেম্বার হয়ে যাবেন। আমাদের ফোন নাম্বারটি হচ্ছে 9115668। আমি আবারও বলছি 9115668। ফোন করুন, ফোন করার পর আপনার নাম এবং আপনার সেল নাম্বারটি স্পষ্ট করে বলে তারপরে বলুন আপনার কি বলার আছে। মাত্র 2 মিনিটের মধ্যে আপনি আপনার জীবনের গল্পটি যেটা বলতে চান সেটা সংক্ষিপ্ত করে বলবেন, বলার পরে বলবেন আপনার সঙ্গে যোগাযোগ করতে, আমরা সঙ্গে সঙ্গে আপনার সঙ্গে যোগাযোগ করব। ছোট্ট একটা বিরতি নিচ্ছি, একটু পরেই ফিরছি, সাথেই থাকুন। প্রিয় শ্রোতা, সংবাদের বিরতির পর আপনাকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি হ্যালো 8920 তে। আপনি শুনছেন এবিসি রেডিও FM 89.2। রয়েছে আপনার সঙ্গে আরজি কিবরিয়া, এবং রয়েছে শাকিল, রয়েছে লোবান, খালিদ এবং সফরিন, হ্যালো 8920 পাঁচটি মেম্বার। আর লাখো শ্রোতা এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাই। যারা ছবি দেখার জন্য উদ্গ্রীব হয়ে গেছেন তাদের সবাইকে ধৈর্য ধরার জন্য আহ্বান করছি। আমরা ছবি আজকে দেখাবো এবং বর্ণনার একেবারে পারফেক্ট টাইমে গিয়ে আমরা ছবিটা দেখাবো। আর প্রিয় শ্রোতা, হ্যালো 8920 তে আপনিও আসতে পারেন আপনার জীবনের গল্প বলার জন্য, যেটা একটু আগে বলছিলাম। ফোন নাম্বারটি হচ্ছে 9115668 9115668। দিনরাত 24 ঘন্টা খোলা থাকে নাম্বারটি, যখনই আপনার সময় হবে ফোন করবেন। আর যারা অনেক আগে ফোন করেছেন কিন্তু ডাকা হয়নি তারা হতাশ হবেন না, প্লিজ চেষ্টা চালিয়ে যান। ফেসবুক ইনবক্সে আপনি চাইলে আমাদেরকে স্টোরি লিখে পাঠাতে পারেন, সেল নাম্বার সহ আমরা আপনার সঙ্গে যোগাযোগ করব। আমাদের ফেসবুকের ঠিকানাটি আবারও বলে দিচ্ছি, www.facebook.com/hello8920। আমি আবারও বলছি www.facebook.com/hello8920। ওখানে লাইক দেবার সঙ্গে সঙ্গে আপনি হ্যালো 8920 মেম্বার হয়ে যাবেন। মুন্না রয়েছে আমার সঙ্গে, মুন্নার কাছে আমরা আবারও ফিরে যাচ্ছি। মুন্না, আপনি টেস্ট করালেন এবং ডাক্তার বলল যে আপনার 24% ক্যান্সার হওয়ার সম্ভাবনা রয়েছে, তারপর
24% ভাইরাস আছে ব্লাস্ট।
ওকে,
তো আমি খুব ভয় পেয়ে গেলাম এবং কান্নাকাটিও করলাম। তো ওনার ক্লিনিকে ভর্তি হলাম, এর মধ্যে ইন্ডিয়া রিপোর্ট আসলো। ইন্ডিয়া রিপোর্টে বললো যে কোনো কিছুই তারা পায়নি।
ওকে,
কিন্তু সবচেয়ে দুঃখের ব্যাপার হচ্ছে যে আমি একটা পরিবর্তন দেখতে পাচ্ছিলাম আমার স্ত্রীর মধ্যে। আমি অসুস্থ, ও আমাকে বলতো যে তুমি থাকো, ডাক্তার রাত্রে 12টার সময় আসে, আমি একটু বাসার থেকে হয়ে আসি, ও বাসায় চলে যেত। তো ক্লিনিকে আমি ভর্তি ছিলাম 16 দিন, এর মধ্যে 2-3 দিনেও এই কাজটা করাতে আমি খুব কষ্ট পেলাম। আর সারাক্ষণিকে দেখা যেত যে ওর ভাবির সাথে, নাহলে ওর বোনের সাথে, নাহলে ওর ভাইয়ের সাথে ফোনে কথা বলতিস। আর তার চেয়েও বেশি কষ্ট লাগতো এটা যে আমার জ্বর শরীরে, ওকে যদি বলতাম যে ফ্যানটা অফ করো, জ্বরটা কমুক, তারপরে আবার ফ্যানটা ছেড়ো, আমাকে এক কথায় উত্তর দিত, গরম সহ্য করা যায় না, তুমি এক কাজ করো, দরকার আর একটা চাদর গায়ে দিয়েছো। এখন হসপিটালে তো আর ঝগড়া করার সম্ভব না। আর সবচেয়ে বড় কথা, আমি ঝগড়াও করতাম না। আর বাবা একটা কথা বলতো যে যদি দুইজনে চিল্লাও তাহলে কোনো সমাধান আসবে না। তারই বগে পানি দিয়ে, রুমাল দিয়ে সারা শরীর মুছতাম, ফ্যান ছাড়া অবস্থায় আমি বসে বসে মুছতাম। যেখানে 1 ঘন্টায় জ্বরটা কমতো, সেখানে 2 ঘন্টায় জ্বরটা কমে যেত। এই যা, তো ক্লিনিকে 16 দিন থাকার পর খুব চলে গেলাম পিজি হসপিটালে, কারণ ক্লিনিকে খুব এক্সপেন্সিভ। পিজি হসপিটালে ভর্তি হলাম 15 তলায় হাই ডোজ রুমে, 3টা বেড একটা রুমের মধ্যে। এখানে ডাক্তারের একটা আর অন্য বড় 2 ডাক্তারের। তো ওখানে যাওয়ার পরে আবারও বন মেরু করা হলো, আবারও ইন্ডিয়ায় ব্লাড পাঠানো হলো।
এই বন মেরুটা কি আপনার মেরুদণ্ড থেকে নিত?
জি,
খুব পেইনফুল আমি যতদূর জানি।
হ্যাঁ, যথেষ্ট পেইন।
ওকে, তো ইন্ডিয়াতে পাঠানোর পর
আবারও ইন্ডিয়া থেকে রিপোর্ট আসলো যে 0.5% একটা আছে ভাইরাস,
ক্যান্সার ভাইরাস,
হ্যাঁ থাকতে পারে। আর ওনারা পরে রিপোর্ট দিল যে না, তেমন কিছু নেই, পিজিটাও মানে তখন পজিটিভ দিল। অ্যাকচুয়ালি পিজিতে টোটালি থরো চেক আপ করা হয়েছে আমাকে,
জি,
কোনো কিছুই পায় নাই।
পিজিতে যখন পাচ্ছে না তখন ইন্ডিয়ার রিপোর্টে পাচ্ছে, আবার যখন বাংলাদেশে পাওয়া যাচ্ছে তখন ইন্ডিয়ার রিপোর্টে পাওয়া যাচ্ছে না।
জি, তো পিজিতে যে 1 মাস আমি ছিলাম,
জি,
এর মধ্যে একটা কথা বলা হয়নি, আমার স্ত্রী সিমু, ও প্যারামেডিকেলে ভর্তি হয়েছে, 2011 সালে।
প্যারামেডিকেল কেন?
প্যারামেডিকেল
হ্যাঁ মানে পড়াশোনার জন্য,
মানে এটা হচ্ছে অনেকটা নাকি ডক্টরের থেকে তার পরের স্থানটা আর কি।
জি।
তো প্রায় ক্লাসে যাইতো
হুম হুম
আমাকে ফেলে রেখে। আর ওই যে একটা সমস্যা ওটা তো আছেই, ফ্যান
হুম হুম হুম
জ্বরের, কোনো কিছু বললে অনেক সময় মেজাজ খারাপ করতো, আমার সাথে মেজাজ দেখাইতো। তেমন ওকে প্রায় বলতাম যে আমার সাথে খারাপ ব্যবহার কেন করো, আমি কি এমন করছি। তো সবসময় বলতো যে আমার এগুলো ভালো লাগে না, অনেক হয়েছে। তো এভাবে এক মাস কাটে।
হুম হুম
এক মাস কাটার পরে আমাকে তো রিলিজ দেয় না, আমাকে ওখানে একটা ডাক্তার ছিলেন, ডাক্তার আব্দুল আজিজ, সহকারী অধ্যাপক, এখনো আছেন। উনি আমাকে খুব আদর করেন এবং আমার সাথে খুব দুষ্টুমি করতেন।
হুম হুম
রুমে ঢুকলে বলতেন, এই মুন্না ভাই MBBS কি অবস্থা, আঙ্কেল আপনি তো সবই দেখতেছেন, কতম বাসায় চলে যাও, বাসায় গেলে দেখবে যে সুস্থ হয়ে গেছে। তো আমাকে তো রিলিজ দিবে না, কারে দিবে দিবে তুই যা। তোর একদিন আবার এসে বলতেছে যে কিরে এখনো যাসনি, তাহলে যে আগে তাহলে আমি আজকে বলবো। তা আচ্ছা। তো আমার পিজিতে ওয়েট ছিল 40, পরে আমি ওনাদেরকে বললাম যে আমি আর থাকবো না, আমাকে রিলিজ দেন। তোমাদের কথা যে তাহলে আপনি আপনার রিস্কে রিলিজ দিতে হবে, তাহলে যে হ্যাঁ তাই দিব, কারণ যেহেতু থরো চেক আপ করেও কিছু পাওয়া যাচ্ছে না,
হুম হুম হুম
তো এখানে থাকার তো কোনো মানে হয় না। আর ওই একা একা থাকা, দেখা যায় ও আমাকে রেখে হাঁটতো, আমি একা একা থাকতাম। পাশের বেডের ছেলে আছে, ওই পাশে আরেক ছেলে আছে, তো ওরাও অসুস্থ, কেউ কথা বলতো কেউ বলতো না কয়দিন। তো যাক রিলিজ নিয়ে বাসায় আসলাম, তখন রোজার মাস চলে আসছিল।
হুম হুম
তা আমি আল্লাহ নাম নিয়ে রোজা রাখলাম, আমার সঠিক মনে নেই, তবে মনে হয় সবগুলোই রেখেছিলাম, দুই তিনটা যদি বাদ দিয়েছিলাম।
হুম হুম
দু মাস পর আমার ওয়েট দেখি 63,
40 থেকে 63 হয়ে গেল।
জি
এবং রোজা রাখার পরে?
জি।
ওকে ওকে
তখন আমার খুব একটা রেসপেক্ট বোধ চলে আসলো ডাক্তার আজিজের উপরে।
হুম হুম হুম
আজকে ওনার জন্যই আমার এই অবস্থা।
জি।
তো যখন 63 হলো তখন মোটামুটি ভালোভাবে হাঁটতে পারি,
জি
তা আবার আরেকটা ফ্যাক্টরিতে
জয়েন করলেন?
জয়েন করলাম। ওখানে জয়েন করার 4 মাস পর আবার অসুস্থ হয়ে পড়লাম, পেটে, গলায়, পায়ে, অন্ডকোষে টিউমার দেখা দিল। অনুভব করি যে আমার এই জায়গাগুলো ফুলে যাচ্ছে, কিন্তু ওই মুহূর্তে আমার মা ছিল অসুস্থ, 11 দিন পর তিনি মারা গেলেন। তো ওই মুহূর্তে আমি কাউকে বলতে পারিনি যে আমি অসুস্থ, কারণ মাই তো অসুস্থ, আমি কিভাবে বলবো। আর ভাইরা তো আগেই বলছি একটু আলাদা, কিন্তু মা অসুস্থ হতে আমার সেজ ভাইটা আসছিলেন, উনি ছিলেন, আর মা বেঁচে থাকলে 2011-তে যখন আমি অসুস্থ হইলাম, তখন উনি আমার ভাইদের প্রেশার ক্রিয়েট করে যেভাবে আমাকে সুস্থ করেছেন, তো এবারও সেটা করতো।
জি।
তো মা মারা গেলেন, লাশ নিয়ে চলে গেলাম বগুড়া। মার শেষ ইচ্ছা ছিল বাবার পাশে কবর, তা করলাম, ঢাকা ফিরে আসলাম। মার 40-এ পার হওয়ার পরেই আমার ভাইরা আস্তে আস্তে কেউ আমার সাথে যোগাযোগ করে না, আমি ফোন দিলে ফোন ধরে না। আমি জানানোর চেষ্টা করলাম যে আমি ভাইয়া অসুস্থ, আমাকে একটু দেখেন, তো কেউই তারা কোনো যোগাযোগের ইয়ে করলো না। তো একদিন আমার কোম্পানির বস উনি আমাকে বললেন, তুমি টেনশন নিও না, আমি যতটুকু পারি তোমার জন্য করব। তো ওনাকে আমি বড় ভাই হিসেবেই জানি, আর ভাই বলেই ডাকি, কোম্পানির বস হলে কি হবে। তো উনি মোটামুটি আমাকে ওষুধ টষুধ কিনে দিতেন, ডাক্তার দেখানো শুরু করলেন। এখন আমি ডাক্তার দেখাতে চাইছি ডাক্তার আব্দুল আজিজকে, কিন্তু ওনার বন্ধু ডাক্তার মাহবুবকে দেখাতে হচ্ছে এবং ওনাকে দিয়েই থেরাপি নিচ্ছি।
এই যে টিউমার গুলো ধরা পড়লো, বা টিউমার গুলো আলটিমেটলি কি হলো, আমি একটু জানতে চাই আপনার কাছ থেকে ডিটেল, যে টিউমার গুলোর বর্তমান পরিস্থিতি কি, মাত্র 4 মাস আগের ঘটনা আপনি বলছেন, এবং আপনার স্ত্রী, আপনার পরিবার সবকিছু মিলিয়ে এখনকার অবস্থা।
আসলে টিউমার গুলো ধরা পড়ার পর থেকে আমার ফ্যামিলি থেকে আমি তো কারোর সাথে যোগাযোগ করতে পারতেছি না, সবাই অবহেলিত। তো যখন আমার বস নিয়ে যে আমাকে চেক আপ করলেন, তো জানতে পারলাম যে আমার অসুখটা হচ্ছে ক্যান্সারের লিম্ফোমা।
মাই গড,
তো লিম্ফোমা ক্যান্সারের একটা অংশ, যা ভালো হয়, একবারে ভস্ম হয়ে যায়, আবার ছোট ছোট হয়ে থেকে যায়। এরপর হঠাৎ আবার ডাক্তার দেখানো বন্ধ, বাসায় থাকি।
এগুলো বন্ধ হচ্ছে কেন, মানে আর্থিক সমস্যার কারণে?
জি, যাই হোক, গতবারই দেখছি পরিবর্তন, এবছর পুরাই পরিবর্তন। আমার স্ত্রীর সকালে 7:30টায় মেয়েকে স্কুলে দিতে যায়, ওখান থেকে মেয়েকে স্কুলে দিয়ে ওদের বাসায় থেকে যায়। কোনো কোনো দিন একবারে বিকাল 5টায় আসে, প্রতি শনিবার তো ক্লাস আসেই। দেখা যায় আমি অসুস্থ, ওর বাসা থেকে ফোন দিছে, ও চলে যায় ওদের বাসায়। আর অসুস্থ বলতে হচ্ছে যে জ্বর, যা গলার বাহিরে 105 এরকম জ্বর।
প্রিয় শ্রোতা, ক্যান্সারের একজন পেশেন্টের সাথে ব্যক্তিগতভাবে আমার সম্পর্ক ছিল, আমি দীর্ঘদিন তার সাথে সম্পর্কিত ছিলাম। আমি জানি যে 105 শুনেছেন আপনি, আপনার মনে হতে পারে যে এটা একটা কালগল্প। আমি এরকমও শুনেছি 108 পর্যন্ত ও টাচ করে, থার্মোমিটারে থাকে 108, ওই 108 ক্রস করে যায় অনেক সময়, এরকম ভয়াবহ জ্বর হয়। আর আপনারা যে ছবি দেখার জন্য এতক্ষণ ধরে অপেক্ষায় ছিলেন, ছবি দেখার মোমেন্ট এখন চলে এসেছে। আপনারা চাইলে ফেসবুকে আসতে পারেন, আমাদের পুরো টিম মেম্বার যারা রয়েছে, পুরো টিম মেম্বার সহ, এবং একই সাথে ওকে যে স্টুডিওতে আমরা কথাগুলো বলছি সেটা সহ, ওর অসুখের ছবিগুলো সহ, আমরা সবগুলোই আমাদের ফেসবুকে দিয়ে দেওয়ার চেষ্টা করছি। আমাদের ফেসবুকের ঠিকানা facebook.com/hello8920। আমি আবারও বলছি www.facebook.com/hello8920। এতক্ষণে বুঝে গেছেন, আজকে হ্যালো 8920 তে এমন একজন বন্ধু এসেছেন আমাদের কাছে, যিনি ক্যান্সারের পেশেন্ট এবং যিনি জীবন মৃত্যুর সাথে এই মুহূর্তে লড়াই করছেন। ওকে, হ্যাঁ, তারপর?
তো প্রথমে আমি আসলে টের পাইনি ও ইচ্ছে করেই এরকম করতেছে, কারণ আমি সবসময় সিকিউরিটি লাইনে চিন্তা ভাবনা করতাম। তো আস্তে আস্তে দেখি যে আমার মেয়েও আমার কাছে আসে না। আমার মেয়েকে যদি বলি আব্বু এখানে একটু মালিশ করে দিবা, খুব পেইন করতেছে, তো ও বলতো যে আব্বু আমি এখন পড়তে আসবো, আম্মু ডাকে। তো আমার মেয়েকেও আমার কাছ থেকে দূরে সরাই দিছে, তাও মাথায় কাজ করতো না যে আসলে এটা কি হচ্ছে। তো ভাবতাম যে হয়তো বা পড়াশোনা, পরীক্ষা সামনে। এভাবে কিছুদিন যাওয়ার পরে হঠাৎ করে 15-20 দিন আগে আমাকে বলতেছিল যে আমি আর তোমার সাথে থাকতে পারবো না, আমি আমার মেয়ে নিয়ে চলে যাব, আমার মেয়ের দায়িত্ব আমি নিব, তোমাদের কাউ দিতে হবে না। তা আমি বললাম যে এটা খুব ধরে কথাবার্তা, কয়ে হ্যাঁ এটাই কথাবার্তা, আমি আর সহ্য করতে পারতেছি না, 3টা বছর হয়েছে আর কত, ধৈর্য ধরো, আল্লাহ অবশ্যই কিছু একটা করবে। পরে আমি আমার ভাইদের জানাইলাম, আমারও খুব খারাপ লাগছিল কথা শুনে। আসলে ভাইদের জানাই কোনো লাভ হয় নাই, তারা তাদের মতো, আর আত্মীয় স্বজনের তো কেউই আর যোগাযোগ করে না, ছেলেও না। এর মধ্যে আমি কিছু কথা বাদিয়ে দিছি,
আপনার এই বাদ দেওয়া কথাগুলোতে আমরা ফিরে আসবো। প্রিয় শ্রোতা, ওর সহধর্মিনী, ওর ভালোবাসার মানুষ, ওর প্রিয়তমা স্ত্রী সম্পর্কে যে কথাগুলো বলেছে সেগুলো কতখানি সত্য, সেটার জন্য আমরা অনুষ্ঠানের শুরুতে আমরা তার স্ত্রীর সাথে কথা বলেছিলাম। আমরা তাকে রিকোয়েস্ট করেছিলাম যে আজকের অনুষ্ঠানে আপনি আসুন, আপনারা দুজন মিলে আমাদের কাছে আপনাদের বর্তমান অবস্থা মন খুলে বলুন, কিন্তু সে আসতে শেষ পর্যন্ত রাজি হয়নি। আমি শাকিলকে রিকোয়েস্ট করছি আমাদের ফোনে সে কথোপকথনটা একটু আমাদেরকে শোনাতে।
শিমু, আমার নাম শাকিল, আমি ABC রেডিও থেকে বলছিলাম। মহিমিন, আপনার হাজবেন্ড এখন ও তো অনেক অসুস্থ।
জি,
আমরা আপনার কাছে আসলে একটু জানতে চাচ্ছিলাম যে ও আসলে কেমন অসুস্থ।
অসুস্থ বলতে খুবই অসুস্থ, নিজে নড়াচড়া সমস্ত কিছু, বিছানায় প্রসাদ বিছানায় পায়না, এরকম একটা অবস্থা।
এটা কতদিন ধরে চলছে?
এটা 6 মাস যাবত অসুস্থ, তবে এতটা অসুস্থ ছিল না। কেমন সময়টা হয়ে গেলে তখন মানে অসুস্থতা হয়ে যায়, যখন কেমনটা দেয় তখন তো ভালো থাকে, কেমন ডেটটা পার হয়ে গেলেই আবার অসুস্থ হয়ে পড়ে।
আচ্ছা, আপনি কি ওর ডাক্তারের সাথে কথা বলেছেন এই নিয়ে, মানে উনি কি বলেছেন আসলে এটার মানে চিকিৎসা কিংবা পুরোপুরি ভালো হওয়ার সম্ভাবনা?
পুরোই ভালো হওয়ার সম্ভাবনা তেমন নাই, থেরাপি যতদিন দিবে ততদিনই সুস্থ থাকবে।
ডাক্তার আসলে কি বলেছে, মানে
এটা বলছে যে যতক্ষণ পর্যন্ত আপনারা টাকা খরচ করতে পারবেন ততক্ষণ পর্যন্ত সে সুস্থ থাকবে। আর ভাগ্যক্রমে এগুলো আবার ছোট হয়ে থাকতে পারে, যেটা পরবর্তীতে মানে সমস্যা নাও করতে পারে।
ওর হচ্ছে চিকিৎসা কি চলছে এখন না বন্ধ?
আপনাদের
সংসারটা চলছে কি করে?
খুবই কষ্ট ভাইয়া, টুকটাক এর কাছে ওর কাছে মানে এরকম করে, তারপর আমার ফ্যামিলি থেকে কিছু, এর থেকে কিছু, মানে এইভাবে আর কি।
আচ্ছা, আপনি নিজে কি কোনো কাজের সন্ধান?
প্যারামেডিকেল আমার খরচটা আমার বাবার বাড়ি থেকেই হচ্ছে।
আচ্ছা, আপনি প্যারামেডিকেলে পড়ছেন?
জি।
শিমু, আপনার হাজবেন্ড কে আমরা আমাদের এখানে আনতে চাই, সেই ক্ষেত্রে আপনি কি বলেন?
যে আমি মনে করি হ্যাঁ উচিত, কারণ আমি নিজেও মানে আজকে 3টা বছর ধরে মানে ও অসুস্থ, বড় ভাই অসুস্থ, এগুলা দেখতে দেখতে মানে আমি নিজেও মানে মেন্টালিটি হয়ে গেছি ওর দিকে, মানে আড়া আসা উচিত আমি মনে করি যেটা।
আচ্ছা, সেই ক্ষেত্রে আপনি আমাদের সাথে আসবেন কিনা?
ভাইয়া এটা আমি বলতে পারবো না, কারণ আমার মেয়ের এবার সমাপনী দিবে তো, কোচিং এর পরীক্ষা আছে।
আচ্ছা, মানে আপনার মেয়ের পরীক্ষা, সন্ধ্যের দিকে এলেন তারপরে আমরা আপনাকে বাসার কাছে?
ভাইয়া আমাকে বাদ দিতে না, আপনি আমাকে বাদ দিয়ে আপনি ওর এই করেন।
যদি উনি ওনার লাইফের গল্প এই জায়গাটাতে বলে, সেক্ষেত্রে আপনার কোনো আপত্তি আছে কি?
না ভাই, আমার কোনো আপত্তি নেই।
আপনার কি কোনো চাওয়া আছে যে
ও সুস্থ হোক, ওর দিকে সবাই আগে আসুক, এইটুকুই। কারণ আমি নিজেও মানে এগুলা করতে যেয়ে মেয়ে আমার সমাপনী দিবে, আমার ওর দিকে, তারপর বাসার দিকে, আমার নিজের পড়াশোনা, এগুলা নিয়ে আমি একা একেবারে পারতেছি না ভাইয়া। যার কারণে আমি বলছি যে এইভাবে আমি আর তোমাদের সাথে নাই, আমি আমার মেয়ে নিয়ে আমি সরে যাবো।
মানে আপনি কি এখন আপনার হাজবেন্ডকে ছেড়ে দিতে চাচ্ছেন এমন কিছু?
এমন কিছুই ভাইয়া, কারণ আমি আর পারতেছি না, দেয়ালে পিঠ ঠেকে গেলে তখন আর কিছু করার নেই।
তো আচ্ছা শিমু, আপনি অনেক অনেক ভালো থাকবেন।
জি, থাকবেন।
ওকে, কথোপকথন আমরা শুনলাম, কিছুই বলার নেই আসলে। হয়তো তার স্ত্রীর জায়গা থেকে তিনি যদি কখনো তার মতো করে বলার সুযোগ পেতেন, হয়তো তারও কিছু লজিক থাকতো। কিন্তু অসুখ, অসুস্থতা, সামনে মৃত্যু, ক্যান্সার, এসবের ক্ষেত্রে দুনিয়া, সমাজ কিংবা আমরা যে লজিকই আনার চেষ্টা করি না কেন, ধ্রুব সত্যের মতো সামনে এসে দাঁড়িয়েছে, এখানে কোনো লজিকই খাটবে না। আপনি যে কথাগুলো বলছিলেন যেটা আপনার বলা হয়নি, হ্যাঁ সেই কথাগুলো একটু বলেন।
সেটা হচ্ছে যে আমার বস, উনি থেরাপির জন্য যখন ডাক্তার দেখানো টেস্ট করে জানলো যে লিভার থেরাপি দিতে হবে, তো আমি আবার ডাক্তার আব্দুল আজিজকে পার্সোনালি সব কাগজ দেখালাম, তখন উনি বললেন যে এটা থেরাপি দিতে হবে, থেরাপি দিলে ভালো হয়ে যাবে। তো আমি বললাম যে ঠিক আছে। তো উনি তখন বললো যে এটা দুইটা থেরাপি আছে, একটা হলো চপ আর একটা তাও আমি ঠিক জানি না, কিন্তু এটা খুব দামি। তা বললাম যে চপ থেরাপি কত? তো এটার একটা দাম প্রাইসটা বললেন, অনলি 4,000। আর দাবিটা তো উনি বললো যে প্রায় 1,00,000 টাকার কাছাকাছি। তাহলে আমরা তাহলে তো আঙ্কেল কি করা যায় দেখি। তা আমার বস, যেহেতু উনি আমার রক্তের কেউ না, উনি যে থেরাপি দেওয়া হয়েছে এটা আমার জন্য অনেক নয়।
কতগুলো থেরাপি তিনি আছে?
উনি আমাকে 2টা থেরাপি দেওয়া হয়েছে, আমার তৃতীয় থেরাপির সময় চলে গেছে।
আপনি দিতে পারেননি?
না, এখনো দিতে পারিনি।
কেন পারেননি?
আর্থিক সমস্যার জন্য।
4,000 টাকা ম্যানেজ করা সম্ভব হয়নি?
4,000 না, হসপিটালে একদিন থাকলে সেটা প্রায় 10,000 টাকার কাছাকাছি, ওই থেরাপি আর হসপিটাল বিল নিয়ে 10,000 টাকা পড়ে।
এই যে থেরাপিতে ডিলে হয়ে যাচ্ছে, এই ডিলে হলে আপনার কি ক্ষতি হতে পারে?
এতে আমার সমস্যা হয়, পায়ে পানি চলে আসে, পুরো পা ফুলে যায়, সারা শরীরে এক প্রকার পানি চলে আসে। আর এবার তো আমার পুরো পেটই ফুলে গেছে, মানে টিউমারগুলো একটু বড় হয়ে যায়, আর থেরাপি দিলে এগুলো আবার ছোট হয়ে যায়।
প্রিয় শ্রোতা, এ পর্যায়ে আমরা ডাক্তার আজিজের সাথে কথা বলবো। ও যেটা বলছিল যে ডাক্তার আজিজের কাছ থেকে ও অনেক বেশি উপকৃত হয়েছে। ওর যারা ফিজিশিয়ান ছিলেন তাদের মধ্যে একজন হচ্ছেন ডাক্তার আজিজ। আমরা এই মুহূর্তে ডাক্তার আজিজের কথা শুনবো। এই পার্টি ডিল করছে শাকিল। শাকিল
কি ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় শ্রোতা, আমরা সরাসরি চলে যাচ্ছি ডক্টর আব্দুল আজিজের কাছে। ডক্টর আব্দুল আজিজ বলছেন?
জি বল।
আমার নাম শাকিল, আমি ABC রেডিও থেকে বলছিলাম। স্যার, আপনার পেশেন্ট মুহাইমিন মুন্না, আপনি যেহেতু ওর চিকিৎসাগুলো করতেন এবং আপনি ওকে বেশ ভালো মতো হেল্পও করেছেন, ও বলেছে, ওর আসলে রোগটা কি এই সম্পর্কে আপনি যদি আমাদেরকে একটু বলতেন।
ও ইন্ডিয়াতেও গেছিল আর কি, সেখানে নন হস্টিং লিম্ফোমা, এটা একটা গ্রন্থিক টিউমার।
জি,
লিম্ফ নোড সেই গ্রন্থিক টিউমার আর কি। চিকিৎসা মনে হয় এই মুহূর্তে সে সামরিতা হসপিটালে দেয় আর কি, ডাক্তার মাহবুব সাহেবের আন্ডারে। ওর যে রোগটা সেটা মোটামুটি একটু ভয়ঙ্কর আর কি, সম্পূর্ণ নিরাময় করা সম্ভব হবে কিনা সেটা এখন যে চিকিৎসার দিকটা অনেক ভালো বলতে পারবে।
মুন্নাকে আমরা আসলে সুস্থ দেখতে পারবো কিনা, রোগ মুক্তির উপায়টা যদি আপনি বলতেন।
এখন বিশ্ব অনেক দূর আগে গিয়েছে, তো এখন নন হসপিটাল তোমার টার্গেটেড থেরাপি আছে আর কি, দামও অনেক বেশি আছে, যদি এগুলো করা যায় তো তাহলে হয়তো সে কিছুদিন ডেডিশনে ভালো থাকতে পারে আর কি।
সেটা করতে গেলে কেমন খরচা হতে পারে যদি এই সম্পর্কে আমাদের একটু জানাতেন।
দুদিন পরে পরে একটা সাইকেল দেওয়া হয়, 6টা সাইকেল দেওয়া হয়, 7 থেকে 7 লাখ টাকা এরকম লাগছে।
আচ্ছা, তার মানে আপনি বলছেন যে এই থেরাপি গুলো যদি ভালো মতো দেওয়া যায় তাহলে অসুস্থ হবার সম্ভাবনা আছে। তো এই রোগ সম্পর্কে সচেতনতার জন্য হেল্পলাইন 920 এই শ্রোতাদের আপনি কিছু বলতে চান কিনা?
ফ্যামিলির মধ্যে আসতে পারে, তো মেইনলি আমরা যেটা দেখি যে আয়োনাইজিং রেডিয়েশন কেমিক্যাল এগুলোতে ক্যান্সার গুলো বেশি হওয়ার সম্ভাবনা থাকে। আমাদের জনগণকেও যেমন সচেতনতা হতে হবে, ডাক্তার এবং পেশেন্ট এরা মিলেই যে এটার সাথে ফাইট দিতে পারবে এমন মনে হয় না।
মুন্নার জন্য আপনার কোন পরামর্শ আছে কিনা?
মুন্না আসলে সাথে পেশেন্ট আছে, সে এখন ভালো থাকুক, আরো আল্লাহ কাছে সুস্থ করুক, তো চিকিৎসা সে ব্যয় ভার যদি সে বহন না করতে পারে, সবাই সামাজিক ভাবে একটা রূপ তো ফাইট দেওয়া আসলে একটা ফ্যামিলির পক্ষে অনেক সময় সম্ভব হয় না, সবাই মিলে যতটুকু তাকে হেল্প করা যায়।
স্যার, আপনাকে অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য।
থ্যাংক ইউ অলসো।
ওকে, আমরা ডাক্তার আজিজের কথা শুনলাম। রাইট নাও আপনি আপনার জায়গাটায় দাঁড়িয়ে থেকে কি স্বপ্ন দেখেন, কি মনে হয় আপনার, যে আপনি কি এখনো আপনার জায়গাটা থেকে আপনি সামনের ভবিষ্যৎ নিয়ে ভাবতে পারেন?
জি, আমার বিশ্বাস যে আমি ইনশাল্লাহ অবশ্যই সুস্থ হব যদি আমি ঠিক মতো চিকিৎসা করাতে পারি, কারণ আমার মার দোয়া আছে আমার সাথে এবং তার দোয়ার জন্য আমি গতবার সুস্থ হয়ে আসছি, এবং আমার বিশ্বাস যে এবারও আমি সুস্থ হব। শুধু আমার আত্মীয় স্বজন ভাই বোন সবার অবহেলা, নিজের স্ত্রীর অবহেলা, এসব কারণে আমি কিছু করে উঠতে পারতেছি না। তো আমার স্বপ্ন একটাই যে আমি সুস্থ হতে চাই এবং সবাইকে একটা কথা বলতে চাই যে নিজস্ব ব্যাংক ব্যালেন্স না করে মান্থলি ভালো একটা স্যালারি আর্ন না করে কে যেন বিয়ে না করে, তাহলে একটা সময় তার সুখে সংসার থাকবে না।
যারা হ্যালো 920 থেকে কিছু শিখতে চেয়েছিলেন, লাস্ট 4-5টা বাক্য হচ্ছে আপনাদের জন্য মেসেজ। আপনারা শিখবেন কি শিখবেন না সেটা একান্তই আপনার ব্যক্তিগত ব্যাপার। আমি শেষ প্রশ্ন করে আজকের এই গল্পটি শেষ করতে চাই আপনাকে, সেটা হচ্ছে আপনি হ্যালো 920-তে কেন আসলেন?
আসলে আমার জীবনের গল্পটা মানুষকে জানানোর জন্য এবং কিছু মানুষকে শেখানোর জন্য। যেমন একটু আগে আমি একটা কথা বলছি,
জি,
এই জিনিসটা মানুষের জানা দরকার বা শেখা দরকার। হুট করে বিয়ে করলাম, এটা লাইফ না, পরবর্তীতে দুইটা লাইফই নষ্ট হয়ে যায়। তো এরকম মাঝখানে আমি বেশ কিছুই কথা বলছি, লাভ স্টোরির মধ্যেও বলছি, শিক্ষণীয় কিছু আসলে মানুষকে জাস্ট মেসেজ দেওয়ার জন্য। আর দ্বিতীয়ত, এবিসি রেডিও থেকে আমি অনেক কিছু শিখছি, অনেক কিছুই জানছি, এবং তাদের মাধ্যমে আমি সবার কাছে দোয়া প্রার্থনা করছি।
আপনার এখন সুস্থ হতে হলে কি পরিমাণ টাকা প্রয়োজন?
আসলে যদি ভালোটা আমি দিতে যাই, দামিটা, তাহলে মিনিমাম 7-8 লাখ টাকা লাগবে।
ওকে, প্রিয় শ্রোতা, গল্প এখানেই শেষ। যার জীবনের গল্প ছিল সেটা হচ্ছে মুন্না। মুন্নার জীবনের গল্প হ্যালো ইট 920 তে শেষ হচ্ছে, কিন্তু মুন্নার জীবনটা যেন শেষ না হয়ে যায় সে প্রার্থনা থাকছে হ্যালো ইট 920 পক্ষ থেকে। আমরা হ্যালো ইট 920 তে কখনো কোনো মানুষকে নিয়ে এসে, কোনো অতিথিকে নিয়ে এসে আপনাদের কাছে হাত পাতি না, আজকেও তার ব্যতিক্রম হবে না। হ্যালো ইট 920 একটা সিস্টেম হচ্ছে, যে কোনো অতিথি, যে কোনো ধরনের অতিথিকে যদি আপনার সাহায্য করতে মনে চায়, আপনি আসবেন আমাদের কাছে। আপনি ফেসবুকের মাধ্যমে যোগাযোগ করতে পারেন বা অন্য কোনো যে কোনোভাবে যোগাযোগ করতে পারেন, করে আপনি সরাসরি তার সাথে যাবেন, তার সাথে কথা বলবেন, তার কাছে যাবেন, তার পাশে বন্ধুত্বের হাত বাড়িয়ে দেবেন। আপনি যদি সেটা করতে চান, সেই দরজা আপনার জন্য সবসময় খোলা। আমরা এই স্বপ্নের মৃত্যু দেখতে চাই না, আমরা বিশ্বাস করি হ্যালো ইট 920 হচ্ছে একটা স্বপ্নের প্ল্যাটফর্ম। এই স্বপ্নের জায়গাটাতে শুধু স্বপ্ন বোনা হয় এবং এই স্বপ্নটা একসময় বড় হয়, চারা গাছ থেকে বড় হয়। একটা স্বপ্নের কথা আপনাদেরকে আমরা বলতে পারি, ছেলেটির নাম ছিল আরিফ রাজ। কিছুদিন আগে এখানে এসেছিল, নটরডামে পড়ে, রিক্সা চালায়। আমরা এই গল্পটা প্রচার করার পরে তাকে বলেছিলাম, তুমি মানুষের কাছ থেকে সাহায্য চাও কিনা, যাদের আসলে সত্যি সত্যি সাহায্যের দরকার হয় তারা সাহায্য চাইতে পারে না। এবং সেই ছেলেটি সম্পর্কে আপনাদের অনেক ভালো কিছু শোনাতে চাই। তার ব্যাংক অ্যাকাউন্টে এখন যে পরিমাণ টাকা আছে সেই টাকা দিয়ে সে মোটামুটি খুব ভালোভাবে পড়াশোনা করছে, এবং একই সাথে তার যে স্বপ্ন সেই স্বপ্নের দিকে সে এগিয়ে যাচ্ছে। হ্যালো ইট 920 যে টিম মেম্বারটা রয়েছে, তার অভিভাবকত্বের দায়িত্ব নিয়েছে এবং তার নিয়মিত খোঁজ খবর রাখছে। আমরা বিশ্বাস করি একটা স্বপ্নের শুরু ছিল মাত্র, এরকম হাজারটা স্বপ্ন আমরা হ্যালো ইট 920 থেকে বুনতে চাই। যদি আপনারা পাশে থাকেন তবে সবকিছুই সম্ভব, কারণ আমরা বিশ্বাস করি লাখো মানুষ আজকে এই গল্পটা শুনেছে। আমরা ছোট্ট একটা গল্প শুনলাম, এই ছোট্ট গল্পটা আমাদের মাঝখানে আশার সঞ্চার করুক, ভালোবাসার সঞ্চার করুক। আমরা একটু পরেই ফিরবো, তবে তার আগে বলতে চাই, মুন্নাকে দেখতে চাইলে, মুন্না সম্পর্কে কিছু জানতে চাইলে, মুন্নার সাথে সরাসরি যোগাযোগ করতে চাইলে আপনি আসতে পারেন আমাদের ফেসবুকে। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/hello8920। আমি আবারও বলছি www.facebook.com/hallo8920। ওখানে যাবেন, যাওয়ার পরে আপনি লাইক দেবেন, লাইক দেবার সঙ্গে সঙ্গে আপনি হ্যালো 8920 মেম্বার হয়ে যাবেন। একটু পরেই ফিরছি, সাথেই থাকুন।
তুমি কি দেখেছ প্রভু জীবনের পরাজয়, দুঃখের দাহনে করুণ রোদনে তিলে তিলে তার ক্ষয়, তিলে তিলে তার ক্ষয়। তুমি কি দেখেছ প্রভু জীবনের পরাজয়, দুঃখের দহনে করুণ রোদনে তিলে তিলে তার ক্ষয়, তিলে তিলে তার ক্ষয়। আমি তো দেখেছি কত যে স্বপ্ন মুকুলে ঝরে যায়, শুকনো পাতার মর মরে বাজে কত সুর বেদনায়। আমি তো দেখেছি কত যে স্বপ্ন মুকুলে ঝরে যায়, শুকনো পাতার মর মরে বাজে কত সুর বেদনায়। আকাশে বাতাসে নিষ্ফল আশা হাহাকার হয়ে রয়, দুঃখের দহনে করুণ রোদনে তিলে তিলে তার ক্ষয়, তিলে তিলে তার ক্ষয়। প্রতিদিন কত খবর আসে যে কাগজের পাতা ভরে, জীবন পাতার অনেক খবর রয়ে যায় অগোচরে। প্রতিদিন কত খবর আসে যে কাগজের পাতা ভরে, জীবন পাতার অনেক খবর রয়ে যায় অগোচরে। যদি ভারে ভারে শেখ যায়, স্বার্থের কানে প্রিয়জন কেন দূরে সরে চলে যায়। কেউ তো জানে না প্রাণের আকুতি ভারে ভারে শেখ যায়, স্বার্থের কানে প্রিয়জন কেন দূরে সরে চলে যায়। ধরণীর বুকে পাশাপাশি তবু কেউ বুঝি কারণ দুঃখের দহনে করুণ রোদনে তিলে তিলে তার ক্ষয়, তিলে তিলে তার ক্ষয়। তুমি কি দেখেছো তবু জীবনের পরাজয়, দুঃখের দহনে করুণ রোদনে তিলে তিলে তার ক্ষয়, তিলে তিলে তার ক্ষয়। তুমি কি দেখেছো তবু।
একটা বেজে 36 হচ্ছে সময়, হ্যালো 8920 চলছে, কেবি আপনার সঙ্গে আছে। গলাটা অনেকখানি ধরে গিয়েছে আসলে, গল্পটা শোনার পর নিজেকে ধরে রাখা যায়নি। একজন মানুষের সামনে যখন মৃত্যুটা নিশ্চিত হয়ে যায়, মানুষ জীবন মানে মৃত্যু, একটা মানুষ যখন পৃথিবীতে আসে সেই মানুষটা একটা সময় চলে যাবে দুনিয়া থেকে, এটাই স্বাভাবিক। কিন্তু জীবন দশায় যদি জানা হয়ে যায় যে ধুকে ধুকে তোমাকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হচ্ছে এবং তুমি জানো মৃত্যু কখন আসবে, তখন ওই মানুষটার জন্য কষ্টটা আসলে কি, ওই ওই রকম না হলে আসলে বোঝানো উপায় নেই। তবে অত্যন্ত আশার ব্যাপার হলো, সাহসের ব্যাপার হলো, যখন পুরো দুনিয়া বলছে যে না সম্ভাবনা নেই, তখন যার এই সমস্যা সে বলছে না আমার মার দো আমার সাথে আছে আমি বেঁচে থাকবো। অসাধারণ অসাধারণ, যত শিখছি এই অনুষ্ঠানটা আমি জানি লাখো মানুষকে শেখায়, এবং আমি নিজেও আমি অনুষ্ঠানটা থেকে এখানে আসা অস্তিত্বের অতিথিদের কাছ থেকে প্রতি মুহূর্তেই শিখি, তাদের কাছে আমি ঋণী হয়ে যাই। একটা বেজে 37 হচ্ছে সময়, অনেক অনেক কমেন্টস আমি পেয়েছি। মোহাম্মদ ফজলে রব্বি সরকার লিখেছে, কথা বন্ধু কিবরিয়া, আপনাদের অনলাইন রেডিও সার্ভিসের এত বেহাল দশা কেন, লোড দিতে দিতে হাঁপায় গেছি কিন্তু অন্যান্য রেডিও সাইটগুলো ঠিকভাবে শোনা যায়, আপনাকে অনেক ধন্যবাদ। এবং সত্য লিখেছেন, আমরা স্বীকার করছি অনলাইন রেডিওর আসলে বেহাল দশা না। হ্যালো 8920 শুরু হবার আধা ঘন্টা আগ থেকে শুরু করে হ্যালো 8920 শেষ হবার আধা ঘন্টা কিংবা এক ঘন্টা পর্যন্ত এই বেহাল দশার মধ্যে থাকতে হয়, কারণ এত বেশি চাপ পড়ে, এত বেশি ওভারলোডেড হয়ে যায় যে ওভারলোডটা আসলে সহ্য করার মতো যে ক্যাপাবিলিটি সেটা অনেক সময় থাকে না। তবে একটা ব্যাপার যেটা আপনি বলেছেন, সে ব্যাপারটির প্রতি আমাদের দৃষ্টি রয়েছে, আমরা ভবিষ্যতে আরো বেশি আমাদের কাভারেজ বাড়ানোর চেষ্টা করছি, সেক্ষেত্রে আশা করছি সমস্যা হবে না। আর যারা শুনতে পারেননি তাদের সবাইকে বলি, আগামীকাল সকালবেলা আপনি ডাউনলোড করতে পারবেন আমাদের যে এবিসি রেডিওর যে মূল পেজটি রয়েছে সেই পেজটি থেকে, সেটা হচ্ছে ওয়েবসাইটটা হচ্ছে www.abcradiobd.fm। আরেকবার বলি www.abcradiobd.fm। চাইলে আপনি ফেসবুক থেকেও লিঙ্ক পেতে পারেন, আমাদের ফেসবুকের ঠিকানা আপনাদেরকে আমরা বারবারই বলে দিচ্ছি, facebook.com/hello8920। আমরা আজকে যে গেস্ট ছিল তার প্রায় 4টি ছবি ওখানে প্রকাশ করেছি, 4টি ছবি আছে ওখানে, আপনি চাইলে গিয়ে দেখতে পারেন। রবি ইসলাম লিখেছে, মুন্না ভাইয়ের ভয়েসটা আমার কাছে ভালো লেগেছে। ডেভিড রেদান, অনেক অনেক কমেন্টস এসছে এখানে। শাহরিয়া রুবেল লিখেছে, মুন্না ভাই আপনি হারলে আমার খুব খারাপ লাগবে, প্লিজ আপনি হারবেন না। আশফাকুর রহমান সায়েম লিখেছে, পৃথিবীর কেমন বিচার, এত সুন্দর মানুষটার জীবনে রোগের কারণে কষ্ট পেতে হয়, আল্লাহ মুন্না ভাইকে দীর্ঘজীবী করো। শর্মিনশীলা লিখেছে, প্রত্যেকটা মানুষের জীবনের গল্প বিভিন্ন রকম, একজনের সাথে আরেকজনের জীবনের গল্প মিলে না, জীবন মানেই চ্যালেঞ্জ। আশিক ইকবাল লিখেছে, ভাই আপনার জীবনে এত কষ্ট শোনার পর আমারও, আমরা শ্রোতারাও সেগুলো ভাগ করে নিলাম। নাজিম হোসেন সুমন লিখেছে, মুন্না ভাই আপনাকে হাজার সালাম, আপনি চিরকাল আমাদের হৃদয়ে থাকবেন। বুবলি চৌধুরী লিখেছে, কমেন্টস করার মতো ভাষা নেই, আল্লাহ ওনাকে ভালো রাখুন। আর সাজেদ হোসেন লিখেছে, চোখের জল শুকিয়ে যাওয়ার মতো। আরাফাত রহমান লিখেছে, সুন্দর জীবন কেন এমন হয়। নুজহাত সাজিয়া লিখেছে, মানুষের লাইফটা প্রচন্ড জটিল, খুব 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 কষ্ট লাগছে, আল্লাহ তার ভালো করুক, তবে দোয়া করি তার ওয়াইফকে আল্লাহ হেদায়ত দেখ, কজ এত অনেস্ট একটা হাজব্যান্ড পেয়েও এত কষ্ট দিচ্ছে। ওয়াইফকে আসলে এইভাবে ছোট করে দেখার সুযোগটা আসলে কতটুকু আছে আমরা ঠিক জানি না, কারণ দেখুন ডিজাস্টার মোমেন্টে যখন একজন মানুষ পড়ে, ঠিক সেই সময়ে ধৈর্য শক্তি নিয়ে টিকে থাকাটা আসলে খুবই কঠিন হয়ে যায়। আমরা ওই যে বলি যে জীবনটা আসলে এথিক্স দিয়ে চললে বোধহয় ভালোই হতো, কিন্তু প্রয়োজন কখনো কখনো ল এথিক্স কোনো কিছুই মানতে চায় না। হাবিবুল্লাহ লিখেছে, কিবরিয়া ভাইয়া ওনার একটা ব্যাংক অ্যাকাউন্ট যদি এবিসি রেডিওর পেজে শেয়ার করতেন, তাহলে হয়তো ওনাকে হেল্প করতে মানুষ এগিয়ে আসতে পারতো, যদি এই কাজটা করেন তাহলে মুন্না ভাইয়ের হেল্প হবে। আমি পাগল তুমি পাগলি, আচ্ছা এরকম অনেক অনেক খুদে বার্তা এসছে, আমি হাবিবুল্লাহর টেক্সট ধরে শুধু বলতে চাই, যারা আপনারা হেল্প করতে চান আমরা আপনাদেরকে নিরাশ করতে চাই না, আপনারা চাইলে হেল্প করতে পারেন। আমাদের ফেসবুকে মোটামুটি একটা ছবি দেওয়া আছে, ওখানে কিছু নাম্বারও দেওয়া আছে, আপনারা চাইলে সেই নাম্বারগুলোতে আপনাদের সাধ্যমতো সাহায্য করতে পারেন। এবং একই সাথে যারা হেল্প করতে চান মুন্নার সাথে সরাসরি কথা বলে, মুন্না কিছুদিন সুস্থ থাকেন কিছুদিন অসুস্থ থাকেন, আপনারা ফেসবুকে আপনাদের নাম্বারগুলো দিয়ে দেবেন, আমরা আপনাদের সাথে কথা বলে মুন্নার সাথে কথা বলিয়ে দেবো, এবং আপনি যেভাবে চান মুন্নাকে হেল্প করার জন্য আপনি হেল্প করবেন। আর আমরা আসলে বারবারই বলতে চাই, আমরা আসলে স্বপ্ন নিয়ে আপনাদের সাথে থাকি এবং আমরা সেই স্বপ্নটাকেই আসলে বাস্তবে ধরতে চাই, আর লাখো মানুষ যেহেতু আমাদের সাথে থাকে শেষ পর্যন্ত সেটা সম্ভব।
This track was downloaded from FusionBD.com.